This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর শুরু হয়ে গেল ভূত এফএম, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে কোনো অতিথি নেই। আমরা গত ঈদের পর থেকে, মানে গত ঈদেও যে করেছি সেরকম কোনো কিছু মনে পড়ে না। আমরা আসলে অনেকগুলো ভালো ভালো এপিসোড করেছি, যে এপিসোডে আমার পছন্দের অনেকগুলো ঘটনা রয়েছে। বিশেষ করে আমি যদি গত বছরের কথা ধরি, আমরা কক্সবাজারের ট্রিপের পরে বেশ কিছু এপিসোড আমরা করেছিলাম, যে এপিসোডগুলো মারাত্মক ছিল। আমরা সেই এপিসোড থেকে কিছু কিছু ঘটনা আপনাদের মনে করিয়ে দিতে চাই, সেই সাথে নতুন কিছু ঘটনাও থাকবে। সো আশা করছি আজকে আপনাদের আমাদের সাথে ভালোই লাগবে। এবং আমাদেরকে যদি SMS করতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমাদের যদি আপনি ইমেল করে ঘটনা পাঠাতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান, তারা চলে যান www.facebook.com/radio.foorti, অথবা চলে যান www.facebook.com/foorti.rasel। একটা কথা বলি, যে অনেকেই জানতে চান যে কিভাবে ঘটনা পাঠাবেন। আমার মনে হয় যে একটা ওয়ার্ড ফাইল, মাইক্রোসফট একটা ওয়ার্ড ফাইলে আপনি আপনার ঘটনা লিখে অ্যাটাচ করে আমাকে মেল করে দিতে পারেন। যারা অডিও ক্লিপ পাঠাতে চান, তারা ফোন থেকে আপনার ফোন দিয়ে কোনো ঘটনা রেকর্ড করে আপনার বা অন্য কেউ যদি বলতে চায়, তাকে আপনি হেল্প করতে পারেন আপনার বা অন্য কারো ঘটনা রেকর্ড করে সেই অডিও ক্লিপটি আমার কাছে সরাসরি পাঠিয়ে দিতে পারেন। কিভাবে পাঠাবেন, পিসিতে ডাউনলোড করে পাঠাতে পারেন ইমেইলের মাধ্যমে, অথবা আপনি সরাসরি ফোন থেকেও পাঠিয়ে দিতে পারেন। আমি কেন বললাম এটা, এই তো এটাই সময়, এবং ঈদের সময় আমরা সবাই গ্রামে ফিরি, দেশের বাড়িতে ফিরি, এবং অনেক সময়ই অনেক ধরনের মানুষের কথা মনে পড়ে যায়, যেটা হচ্ছে ঢাকা শহরে বা অন্য কোনো শহরে ব্যস্ততার মাঝখানে সে মানে তার কথা হয়তো মনেও পড়ে না, যে ও আচ্ছা উনি, আচ্ছা উনি তো অনেক ভয়ের ঘটনা জানেন। প্লিজ প্লিজ প্লিজ, এরকম কেউ যদি থাকে তাহলে তার ঘটনা অবশ্যই শুনে আসবেন, দরকার হলে রেকর্ড করবেন এবং অডিও ক্লিপটি পাঠিয়ে দেবেন আমার কাছে। আমার অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm। এই প্রোগ্রাম আপনাদের, এবং আপনাদেরকে এই প্রোগ্রামটি চালাতে হবে, এবং আপনারাই জানেন যে কিভাবে সবচাইতে বেশি ভালোভাবে ঘটনা মানে কি বলবো যে সংগ্রহ করা যায় এবং সেই অনুযায়ী ঘটনা শেয়ার করা যায়। যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। নভেম্বর মাস ছিল, আমরা কক্সবাজার গিয়েছিলাম। আমি জানি না যে আপনারা কখনো সামনাসামনি এক্সোরসিজম দেখেছেন কিনা, কিন্তু ওই এপিসোডে শামস নামে একজন ছিল যার এই অভিজ্ঞতা হয়েছিল, এবং আমি সেই কক্সবাজার এপিসোডের কথাই বলছি, এবং আপনারা অনেক প্রশংসা করেছিলেন ওই এপিসোডটির। আমরা ফিরে যাব আবার শামসের ঘটনায়। চলুন শুনে আসি শামস কি বলেছিল, সেটা শুনে আসি শামসের কাছ থেকেই।
ওই দিনটার কাহিনী বলার আগে আমাকে একটু পটভূমিটা বলা দরকার।
ওই দিনটা একদম নরমাল, মানে ওয়েদার টুয়েদার সবকিছু নরমাল ছিল, একদম
ওয়েদার ওয়াজ ভেরি নরমাল। যেহেতু ক্রিসমাস টাইম, তো শীত হয়ে আসছিল লন্ডনে, স্পেশালি ইউকে শীতের ওয়েদারটা হচ্ছে একটু একটু কুয়াশা থাকবে, বৃষ্টি পড়বে ঝারি ঝারি, এবং পুরো আবহাওয়াটার মধ্যে একটা ওয়েটনেস থাকে, খুবই আর্দ্রতা থাকে, বাট এন্ড ইটস অলসো ভেরি চিলি। তো সেই ওয়েদারটাই নর্মাল ছিল। আমি যেহেতু অলরেডি ওখানে থেকে ফেলেছি 2 বছর, আই এম ভেরি মাচ ইউজড টু ইট, তো সেই দিক দিয়ে যাওয়া পর্যন্ত ইট ওয়াজ এনি আদার ইভিনিং।
এবং আপনি ওই যে একটু পরে ওই বাচ্চার বর্ণনাটা, যে বাচ্চাটাকে দেখে আপনার কখনোই মনে হয়নি যে এই বাচ্চার মধ্যে এরকম সমস্যা থাকতে পারে, বাচ্চাটা কেমন দেখেছিলেন?
বাচ্চাটা 11 থেকে 12 বছর, তার নাম, আমি আসল নাম নাই নিচ্ছি, তার নাম ধরলাম এডওয়ার্ড। তো এডওয়ার্ড খুবই খুবই সিম্পল, খুবই সিম্পল, 11-12 বছর বাচ্চা যেরকম হওয়া উচিত সেরকম ছিল সে। সে গেম খেলতো, সে ফুটবল লাইক করত, সে তার স্কুল ওয়ার্ক পছন্দ করত, তার অনেক বন্ধুও ছিল। তো সব দিক দিয়ে একটা 11-12 বছরের বাচ্চার যে স্বাভাবিক জীবন হওয়ার কথা সেটার মধ্যে দিয়ে সে যাচ্ছিল সেই পর্যায়ে।
আচ্ছা, তারপর সেদিন কি হলো?
সেদিন কি হলো সেটা শুরু করার আগে আমি একটু পটভূমিতে আমার মনে লিসেনারদেরকে চাওয়া উচিত। আমি ফাদার জনকে চিনি সেই দিন, তখন অলমোস্ট 6 মাস হয়ে গেছে। তো আমার ওনার সাথে কথা বলতে বলতে আমি জানতে পারলাম যে এই যে রিটায়ার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, উনি যে একজন এক্সোসিস্ট পার্ট টাইম, সে ব্যাপারটা। আমি যেহেতু আমি নিজে মুসলমান, তো আমি এঞ্জেল, ফেরেশতা, তারপর জিন, অবশ্যই এর প্রতি বিশ্বাস আছে। বাট আমার নিজের স্কেপটিক্যাল মাইন্ড আমাকে সবসময় বলে যে 90% কেসই ইজ সাম কাইন্ড অফ এ মেন্টাল সাইকোসিস অথবা সাম কাইন্ড অফ এ মেন্টাল ডিরেজমেন্ট, যেটা সাবকনশিয়াস লেভেলে কাজ করে, এন্ড দেন ইট প্লেস মাইন্ড ট্রিক্স, সিম্পল অ্যাজ দ্যাট।
হ্যাঁ, আমি সেজন্যই বলছিলাম আমরা এই যে সাহেব এখন বেশি না যে, মানে আমি যেটা বলতে পারি যে উনি মানে ওনাকে কোনোভাবেই বুঝানো খুব মুশকিল যে হ্যাঁ এরকম কোন জিনিস আছে, এবং উনি এই সমস্ত ব্যাপারে অনেক নেগেটিভ। বাট এই কারণেই ওই দিনটায় উনি আরো বেশি শকড হয়েছিলেন। আমি একদম এখন ওই ঘটনাটা চলে যাই প্লিজ।
আমি আর ফাদার জন আমরা সেই বাসায় গেলাম। তখন সন্ধ্যা 7টার মতো হয়ে গিয়েছে। তো আমরা বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর সেই বাসাটা খুবই ন্যাচারাল, সেটার মধ্যে কোনো
অসুবিধা
ভূত ছিল না, খুবই কন্টেম্পোরারি মডার্ন ভাষা, কোন আশেপাশে সেরকম কোন ভৌতিক কিছু মনে হয়নি, বাইরে থেকে দেখলে মনে হবে খুবই ন্যাচারাল। তো আমরা ভিতরে গেলাম, ভিতরে গিয়ে ওর বাপমা, এডওয়ার্ডের বাপমা আমাদেরকে গ্রিট করলো। আমরা ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পর প্রথম দিকে আমার একটু খটকা হলো, মনে হচ্ছে উপর দিক থেকে কি আমার দিকে তাকিয়ে আছে। তো আমি সাথে সাথে প্রথমে উপরের দিকে ন্যাচারালি ইনস্টিংক্ট আমি তাকালাম, উপরে তাকিয়ে দেখলাম নাথিং, ইটস জাস্ট শ্যান্ডেলিয়ার ঝাড়বাতি। তো তখন আমার মনে হলো যে নিজেকে বললাম এটা কি, ইউ জাস্ট ফিলিং ইউর সামথিং। তো ভালো কথা, আমি ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর আমার দেখা হলো থমাসের সাথে। থমাস হচ্ছে দ্য লিংক, যিনি ফাদার জনকে এই কেসের সম্পর্কে বলেছিলেন। তারপর ফাদার জন আমাকে বলেছিলেন ইফ আই ওয়ান্ট টু অ্যাকম্পানি হিম ইন দিস এক্সোসিজম। তো আমরা ওখানে গিয়ে বসলাম। এডওয়ার্ডের বাবা মা আমাদেরকে আস্তে আস্তে একটু ব্যাপারগুলি বললো, এডওয়ার্ড কিরকম ছিল, আস্তে আস্তে কিভাবে হয়ে যাচ্ছে, এবং বর্তমান সিচুয়েশনটা কি তার। তো আমরা যখন গিয়েছিলাম সেই পর্যায়ে এডওয়ার্ড একদম ডিপ্রেসড, সে স্কুলে যেতে চায় না, সে রুম থেকে বেরোতে চায় না, অ্যান্ড সে রাতে ঘুমাতে পারে না, সে উঠে যায়, অ্যান্ড তার পুরো অবয়বটার মধ্যেই যেন কিছু তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, এরকম মনে হচ্ছে তাদের বাপমা আমাদের যেভাবে বলতে চেয়েছিল ব্যাপারটা। তো সেখানে আমরা মোটামুটি 1 ঘন্টা ওনার সাথে কথাবার্তা বললাম, উই ট্রাইড টু গেট মোর ইনফরমেশন ফ্রম দেম। তো এক পর্যায়ে ফাদার জন বললেন ওকে, আমরা এখন আমাদের উপরে ওঠা দরকার, কাজ করা দরকার। তো সে পর্যায়ে আমরা উপরে উঠলাম। উপরে ওঠার আগে ফাদার জন বলে দিলেন যে, তখন সময় রাত 8:30 বেশি হয়ে যাচ্ছে, তো ফাদার জন আমাদের ওনাদেরকে বলে দিলেন বাপমাদেরকে যে আমরা যদি রুম 10টা থেকে 10:30 ভিতরে আমরা না বের হই, কোনো দ্বিধা না করে 999 ইউকের হটলাইন, ইমার্জেন্সি হটলাইন, সেখানে কল করে দেবেন যদি আমরা কোনোভাবে 7:30 মধ্যে না বের হই। তো আমরা উপরে উঠলাম, উপরে উঠে তার জন্য করে ভিতরে ঢুকলাম, এবং ভিতরে ঢুকে আমরা সেরকম কিছুই পেলাম না। 11 বছরের বাচ্চা এডওয়ার্ড, তখন সে খুব মনোযোগ দিয়ে এক্সবক্স খেলছে,
একদম নর্মাল,
একদম নর্মাল, দেখে মনে হয় মানে কিছু হচ্ছে, খুবই নর্মাল, রুমের মধ্যে সেরকম কোনো ফিলিং নেই, একদম নর্মাল একটা 11 বছর বাচ্চার রুম যেরকম হওয়ার কথা, বাবা সে বিবেচনা সাজিয়ে দিয়েছে, অ্যান্ড খুব পরিপাটি, নাথিং আর অফ দ্য অর্ডিনারি। তো সে পর্যায়ে আমরা ভিতরে ঢুকলাম, অনুমতি নিয়ে আমরা আসবো নাকি, ভিতরে গেলাম। ফাদার জনই কথা বলছিলেন, উনি আমাদেরকে ইন্ট্রোডিউস করে দিলেন আমরাকে, এবং ওনাকে এডওয়ার্ডকে জিজ্ঞেস করলো যে এখন আমরা এসেছি কি করার জন্য, তুমি জানো কিনা। তো এডওয়ার্ড আমাকে আর বলতে হয়, এখনো বলতে হয়, ছেলেটা অনেক সাহসী ছিল, অনেক কোরেজিয়াস ছিল, সে তখন থেকে বলেছে যে হ্যাঁ বুঝতে পেরেছি আপনারা কেন এসেছেন, আপনি আমাদেরকে আমাকে ঠিক করতে এসেছেন,
বাহ,
ঠিক করতে এসেছেন, এবং আমি ঠিক হতে চাই।
ওই বয়সে এবং 11 বছরের একটা বাচ্চা এই কথাটা বলছে,
11 বছরের বাচ্চাটা সেই কথা বলেছে, আই ওয়াজ ইন অ, আমি নিজে
একদম
সেটা সন্দেহ আছে,
সেটাই।
তো আমরা একটু কথা বললাম, ওকে একটু ইজ করানোর চেষ্টা।
মানে আমরা এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে যে সাধারণত এরকম ঘটনার ক্ষেত্রে যেটা হয় যে বলে যে ও কেন এসেছে, ওকে এখান থেকে চলে যেতে বল, কিন্তু এরকম এই ব্যাপারটা পুরোপুরি ডিফারেন্ট একটা ব্যাপার যে বাচ্চাটা নিজেই বলে যে আমি জানি যে আমাকে ঠিক করতে আসা হয়েছে, সো সে রাজি হলো করতে, মানে সে চাই ট্রিটমেন্ট, রাইট?
জি জি, আমি সেখানে বুঝতে পারবো যে অবভিয়াসলি বাপ মা তাকে বুঝিয়েছে এবং সে বুঝতে পেরেছে, সেটা বড় ব্যাপার, সেটা বড় ব্যাপার,
অফকোর্স।
তো তারপর আমরা তাকে বললাম শুয়ে পড়তে, ফাদার জন বেসিক্যালি বললো শুয়ে পড়তে, ওকে। তো বিছানায় শুয়ে পড়লো, বিছানায় শুয়ে পড়ার পর থমাস যেটা করলো, সে আস্তে আস্তে তার হাত নিচের বেড স্ট্যান্ডের সাথে বাঁধা শুরু করলো। সেই পর্যায়ে যখনই সে বাঁধতে যাচ্ছিল, অবভিয়াসলি সে বাচ্চা সে ভয় পেয়ে যাচ্ছে, তো ফাদার জনকে আবার ওকে ইনশিওর করালো যে ট্রাস্ট মি, উই আর অনলি ডুইং দিস টু হেল্প ইউ, ইউ হ্যাভ টু ট্রাস্ট মি ইফ উই হ্যাভ টু ডু দিস। সো অবভিয়াসলি সে ভয় পাচ্ছিল, সে জানে না কি হচ্ছে, বাপ মাও সঙ্গে রুমে নেই, তো বাট স্টিল সে শান্ত হওয়ার চেষ্টা করলো, শান্ত হওয়ার চেষ্টা করে শোয়ার চেষ্টা করলো। সে এই পর্যায়ে দু তিন মিনিটের মধ্যে ওকে বেঁধে ফেলা হলো। তো এই পর্যায়ের মধ্যে আমাকে জিনিসটা খুবই কন্টেম্পোরারি লাগছে, হাত পা বেঁধে ফেলা হয়েছে, এখন প্রবলি ঝাড়পোক শুরু হবে আর সামথিং, আমি খুবই খুবই স্কেপটিক্যাল ব্যাপারটা নিয়ে। তো যেটা হলো সেটা খুবই একটু অন্য ধরনের, আমরা সবাই যেহেতু আপনি একটু আগে উল্লেখ করেছেন নাসির ভাইয়া, এক্সোসিজম সিনেমা, এক্সোসিজম অফ এমিলি রোজ, মোস্ট প্রবলি দ্য এক্সোসিস্ট সবচেয়ে বেশি পপুলার
ধারণাই পাল্টে দিয়েছিল একদম।
তো আমি ভাবছিলাম ওরকম কিছু একটা হতে যাচ্ছে, আমি ওভাবে মাইন্ডসেট করে নিয়েছি যে আমি দেখলে এটা কিছু দেখতে পারি এবং এটা নট উইল বি আউট অফ এনিথিং অর্ডিনারি। তারপর আমি চেষ্টা করছিলাম টু কিপ এন ওপেন মাইন্ড, দেখি কি করা, দেখি কি হয়। তো আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি, ফাদার জন একদম বেডের কাছে সামনে দাঁড়িয়ে আছে, আর পাশে যে চেয়ারে বসে এডওয়ার্ড একটু গেম খেলছিল সেখানে থমাস বসে গেল। তো এই পর্যায়ে ফাদার জন সিম্পল হিপনোসিস প্রসেস উনি ব্যবহার করা শুরু করলেন, জাস্ট ওকে বললেন যে কম ডাউন, টেক ফিউ ডিপ ব্রেথস অ্যান্ড ট্রাই টু রিল্যাক্স। তো সেই পর্যায়ে আস্তে আস্তে তাকে হিপনোসিস করে ফেলল। তারপর ফাদার জন তাকে খুবই সিম্পল কোয়েশ্চেন করা শুরু করলো, দেখার জন্য যে অ্যাকচুয়ালি সে রিসপন্ড করছে কিনা, তার নাম, সে তার সে কোন স্কুলে পড়ে, তার ফেভারিট ফুটবলারকে, ক্লাসে কোনো মেয়েকে পছন্দ করে কিনা, সামথিং সিম্পল থিংস লাইক দ্যাট। তো ওই পর্যায়ে ভেরি ভেরি সিম্পল, খুবই নর্মাল যাচ্ছে, ইট লুকস লাইক এ সাইকোলজি সেশন বেসিক্যালি।
একদম আমার তাই মনে হয়েছে,
সেটাই হচ্ছে। তো বেশি না, আফটার ফোর ওর ফাইভ মিনিটস, আমার এখনো মনে পড়লে হয়, আফটার ফোর ফাইভ মিনিটস তার চেহারার মধ্যে আস্তে আস্তে একটা পরিবর্তন হওয়া শুরু করলো। আমি দেখলাম তার সে আস্তে আস্তে এডওয়ার্ডের চেহারা আস্তে আস্তে একটা হাসি ফুটতে চেষ্টা করলো, আস্তে আস্তে একটা হাসতেছিল, হাসিটা আস্তে আস্তে এরকম পর্যায়ে চলে গিয়েছিল যে আপনারা অবভিয়াসলি ব্যাটম্যান জোকারের সিনেমাটা দেখেছেন, তার হাসিটা কত লম্বা বিদঘুরে টাইপের, তো ও এভাবে হাসছিল যেরকম মনে হচ্ছে যে ওর দুই সাইডে টান দিয়ে রেখেছে,
মানে হাসানো হচ্ছে এরকম
এরকম ভাবে জোর করে সে হাসছে, এবং তার দাঁত বের হয়ে আছে, তার চেহারার মধ্যে কোন কষ্টের ছাপ নেই, কিন্তু ওটা কোনোভাবেই মনে হয় না যে ইট উড বি নট পেইনফুল ফর হিম, ইট লুক পেইনফুল বাট তার মধ্যে কোনো পেইন এক্সপ্রেশন ছিল না, এবং সেই পর্যায়েও স্টিল সে কিছু হয়নি, শুরু হয়নি। একটু পরে গিয়ে, বেশি না, আফটার ফিউ মিনিটস সে ছুটার চেষ্টা করলো, তার
এইবার সে ছুটতে যাচ্ছে,
সে হাত নাড়াচ্ছে।
আচ্ছা,
এই পর্যায়ে কিন্তু ফাদার জন কিচ্ছু বলছেন না। ও একটা জিনিস আমি একটু মেনটেন করতে চাই লিসেনারদের জন্য, ফাদার জন আমি একটু বলেছিলাম খুবই হাসি, খুবই জলে, বাট থ্রু আউট দিস হোল সেশন ওনার ভয়েস উঠানামা করেছে, উনি জোরে বলেছেন, উনি আস্তে বলেছেন, কিন্তু ওনার চেহারার মধ্যে বিন্দু মাত্র এক্সপ্রেশন ছিল না, উনি একটা যে নিউট্রাল ফেস ধরে রেখেছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত সেটা উনি মেনটেন করে গিয়েছেন,
নির্বিকার ছিলেন একদম।
আমি জানি না উনি কিভাবে করতে পেরেছিলেন, বাট উনি পেরেছিলেন, বিকজ আমি আমি অবভিয়াসলি আমি চিন্তা করছি এটা খুবই হার্ড, বিকজ পাশে থমাস বসেছিল, সে চেহারের মধ্যে সে নড়াচড়া করতেছে, সে ঘামতেছে, নির্বিকার ভাবে সে ঘামতেছে,
উনি ওটার কোনো পাত্তাও দিচ্ছিলেন না,
উনি কোনো দিকে দেখছিলেন না, উনি ইনফ্যাক্ট আমার দিকেও তাকাচ্ছিলেন না, ওনার একদম ফোকাস ছিল,
কনসেন্ট্রেট করছিলেন একদিকেই
একদিকে।
আচ্ছা, তারপরে
তারপর একটু পরে সে হাত নিয়ে ছুটার চেষ্টা করলো, সে হাত ঘোরাচ্ছে, পা ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু পাটা প্রবলেম থমাস একটু জোরে বেঁধে রেখেছিল, সো হাতটা সে মুচড়াচ্ছে, সে ছুটার চেষ্টা করছে, কিন্তু সে কোনো শব্দ করছে না, দেয়ার ইজ নো সাউন্ড ফ্রম হিম হোয়াটসোএভার। কিন্তু তার শরীর ছুড়ে চেষ্টা করতেছে এবং সেই পর্যায়ে তার হাসিটা সেখানে রয়ে গেছে, ফেসের মধ্যে যেরকম আটকে গেছে সেটা। তখনই আমার একটু একটু অকওয়ার্ড লাগা শুরু করলো যে ব্যাপারটা কি হচ্ছে। তারপরেই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা যেটা ঘটলো, ফাদার জন আসে, আমরা যখন বাসে করে, আমরা যখন ট্রেনে করে যাচ্ছিলাম তখন আমাকে চার পাঁচটা ক্লিপ শুনিয়েছিলেন 40-70 seconds লং। তো ওই ক্লিপগুলিতে আমি শুনতে পেরেছিলাম যে থম এডওয়ার্ড ঘুমাচ্ছে, ঘুম থেকে আস্তে আস্তে চিলিয়ে দিয়ে উঠছে, তার ভয়েসটা আস্তে আস্তে একটা, আমি ঠিক জানি না রাসেল ভাই কিভাবে এক্সপ্লেন করব, এটা ঠিক কোন ডিমন না, আমরা কোন সিনেমায় সেরকম কোন কিছু শুনি নেই, রিয়েল লাইফে কিছু শুনি নেই, ওই ভোকাল টোনটা কোনোভাবে কোন মানুষ বা কোন জন্তু তৈরি করা সম্ভব না। আমার আমি এরকম না যে আমি খুব বড় সায়েন্টিস্ট, বাট আমার মনে হয় না যে মানুষের ভোকাল করলে সেই পরিমাণ পিচ লেংথ আছে যে আমরা একই সাথে এত চিকন এবং এত ভয়ঙ্কর ভাবে একটা চিল্লি দিতে পারি বা ধরে রাখতে পারি সেটা, স্পেশালি ফর 11-year-old বয়। তো সেই চিল্লিটাই তখন শুনতে পেলাম এবং ওই চিল্লি শোনার পর আমি প্রথমে একটু সিরিয়াসলি ভয় পাওয়া শুরু করলাম তখন, বিকজ সে চিল্লাচ্ছে, থমাস তখন ততক্ষণে দাঁড়িয়ে গেছে, ফাদার জন একদম নির্বিকার, ওটা থেকে আরো ভয় লাগছে বিকজ উনি একদমই নড়ছেন না। ওই পর্যায় থেকে আস্তে আস্তে রুমটা একটু, রুমের মধ্যে সেরকম কিছু হচ্ছে না, বাট রুমটা আমার কাছে মনে হয়েছে যে অনেকটা গরম, খুব গরম হয়ে গেছে,
টেম্পারেচার বাড়ছিল,
অলমোস্ট ট্রপিক্যাল হয়ে গেছে, অলমোস্ট ট্রপিক্যাল হয়ে গেছে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, মনে হচ্ছে আমরা যখন রুমে থাকি তখন অ্যাটলিস্ট চলে আমরা একটু বাতাসের চলাফেরা একটু হলেও ফিল করতে পারি, ওখানে হঠাৎ করে মনে হচ্ছে ঘুমট হয়ে গেছে, ইট লিটারালি ফেল লাইক দ্য হোল এয়ার ওয়াজ ফ্রোজেন ইন টাইম, একদিকে গরম আবার একদিকে মনে হচ্ছে টাইম ইজ ফ্রোজেন। সো ব্যাপারটা আমি চেষ্টা করছি বোঝানোর জন্য, আমি বুঝতে পারছি না কেন,
মানে আমার যেটা মনে হয় যে আপনার ওই সময় মনে হচ্ছিল সময় একটা জায়গায় থেমে গেছে এবং কোথাও কোনো কিছু আর ঘটছে না, সবকিছু এই ঘটনার মতোই ঘটছে।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা এটা আমার সাইকোলজিক্যাল লেভেলে হচ্ছিল, আমি নিজেকে বলছিলাম, বাট আমার বডি তো ফিল করছে, আমার বডি তো ফিল করছে, সেন্সেস তো পারাচ্ছে, সো সেটা আমি ইগনোরও করতে পারছি না একদিক থেকে।
তারপরে ঠিক হলো কিভাবে?
ঠিক হয়নি, জিনিসটা আরো বাজে হয়ে গেল,
আরো বাজে হয়ে গেল।
যেটা হলো যে ফাদার জন তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করলো, সে ইংলিশে বলার চেষ্টা করলো, যে কথা বলার চেষ্টা করলো তার সাথে, এডওয়ার্ড বলে ডাকছিল, অন্য কিছু বলে না। তো এক পর্যায়ে যখন দেখছে যে তার চিল্লি বন্ধ হচ্ছে না, চিল্লি আরো জোরে জোরে করছে, সে পর্যায়ে উনি বললেন সিম্পলি যে দেখো জিন, উনি জিন শব্দটা স্পেসিফিক্যালি ইউজ করেছেন, যেটা আমার কাছে খুবই শকিং লাগছে, হি ইজ এ ক্যাথলিক, সো ডেভিল ইউজ করার কথা, বাট উনি স্পেসিফিক্যালি জিন শব্দটা ইউজ করেছে। তো উনি ইংলিশ বলেছেন, বাংলায় বলে দিতেছি, দেখো জিন, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি জানতে চাই না তুমি কোথা থেকে এসেছো, কি করেছো, আমি অনলি চাই তুমি ছেলেটাকে ছেড়ে চলে যাও, আমার তোমার কাছে কিছু আসে না, তুমি ছেলেটাকে ছেড়ে চলে যাও, তোমার পিছনে আমি আসবো না, তোমাকে আমার কব্জা করার কোনো ইন্টারেস্ট নেই, জাস্ট লিভ দিস বয় অ্যালোন, হিজ not anything for you, so simple mission, well let him live. To obviously kono response ashini tokhoni Thomas er hate ekta sprinkler chilo jeta moddhe sadharonoto holy water thakar kotha, but pore ami jante parlam shetar moddhe holy water na, shetar moddhe water vinegar or salt er ekta mishron chilo. To seta she di ekbar or shorile dilo, shorile dewar por তখনও সে চিল্লাচ্ছে, বাট চিল্লানোর পিসটা যেরকম একটু বেড়ে গেল, আই গেস হার্ট করছিল কোনোভাবে হলেও, বাট কোন আমার যখন এক্সারসাইজে দেখি ধোয়াটা উঠতেছে বা ইনো কোন একটা ইফেক্ট আসতেছে বা পেট কাঁপতেছে, হচ্ছে নাথিং, সে নড়তেছে, সে বডি, তার বডির কনস্ট্রাকশন দেখে বোঝা যাচ্ছে সে হি ইজ ইন পেইন। তো সেটাই দেখতে পেরেছি, বাট নো সাইড এফেক্ট। তারপর হঠাৎ করে সব এই পর্যন্ত আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা সেটা হলো, হঠাৎ করে এডওয়ার্ড চোখ খুলল এবং চোখ খোলার পর যা দেখলাম, যেটা আমি প্রবাবলি আমি জীবনে ভুলবো না, সেটা হচ্ছে তার চোখ পুরো কালো ছিল,
মানে মনির মতো ছিল,
মনিটা যেরকম, ঠিক মনিও না, মনির আমাদের মনি যেটা কালো সেটাও কিন্তু আসলে ডার্ক ব্রাউন বেসিক্যালি,
এটা একদম,
এটা নিকষ কালো এবং অনেকটা দেখে মনে হচ্ছিল চোখের ভিতরে যেরকম একটা ব্ল্যাক হোল, সিম্পলি অ্যাজ দ্যাট। এবং আমি আমি I cannot justify it with my words.
আমি
বোঝানোর চেষ্টা করছি, বাট
এবং সেই চোখটা কোন দিকে তাকানো ছিল,
সে চোখটা খুলে স্ট্রেট আমার দিকে তাকালো, অন্য কারোর দিকে না। সে চোখ খুলে, আমি বাম দিকে ছিলাম, স্ট্রেট চোখ খুলে সে বাম দিকে আমার দিকে তাকালো। এবং আমার দিকে তখন তাকালো, সাথে সাথে আমার দুটো জিনিস হওয়া শুরু করলো। এক, আমি ফিল করা শুরু করলাম যে আমাকে, আমি চারপাশে খুব একটা প্রেজেন্স, শিওর প্রেশার আমি ফিল করছি যে আমার শরীরের উপর ভর দিচ্ছে একই সাথে। আরেক দিক দিয়ে ফিল করছি আমার ভিতর থেকে যেন চেয়ে নিয়ে যাচ্ছে কিছু। সো ওই ফিলিংটা একই সাথে বিং প্রেশার্ড আর একই সাথে বিং পুলড আউট, ইট ওয়াজ নট ভেরি গুড। আমি আমি ফিজিক্যালি ভেরি ফিট অ্যান্ড আমি নিজেকে মেনটেন করি, বাট ওই পর্যায়ে আমার মনে হচ্ছিল যে আমি পঙ্গু রোগী, আমি নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই। এবং আস্তে আস্তে লিটারালি আমি হাঁটু গেড়ে পড়ে গেলাম, আমি নিজের পায়ে দাঁড়াতে পারছিলাম, আমি কাঁপছিলাম।
সো এটা আপনার উপর একটা প্রভাব ফেলেছে ওই সময়?
খুবই এক্সট্রিম প্রভাব, শুধু প্রভাব বলাটা আন্ডারস্টেটমেন্ট, এক্সট্রিম প্রভাব। আর শুধু তাই না, আমি চোখ বন্ধ করতে পারছিলাম না, আই কুড নট মুভ অ্যাওয়ে, আমি মুভ করতে পারছি না, মাথা ধরতে পারছি না। সে যে আমার দিকে তাকিয়ে আছে, সে আমাকে লক করে ফেলেছে, 100% লক করে ফেলেছে। ওই চোখ থেকে আমি নাড়াতে পারছি না, আমি ভীষণ ভয় পাচ্ছি, ভীষণ ভয় পাচ্ছি, কিন্তু আমার বডির উপর সেই মুহূর্তে কোনো কন্ট্রোল নেই। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম অনেকবার, আইতল কুরসি পড়তেছি অন দ্য ব্যাক অফ মাই মাইন্ড, আমার শিখিয়ে দিয়েছিল, সো ওটা পড়তেছি, নিজেকে নিজেকে অনেকটা সেন করার চেষ্টা করতেছি যে নো ওয়ারিজ, গেট থ্রু দিস, চোখটা সরাই ফেলো, ঠিক হয়ে যাবে। বাট আমি পাচ্ছিলাম না, অনেক পাচ্ছিলাম না। আমি আমি সিরিয়াসলি আই ওয়াজ ভেরি স্ক্যার্ড। এখনো মাঝে মধ্যে রাত্রে ঘুমানোর সময় আমার যদি চোখটা মনে পড়ে যায়, আমি লাইট জ্বালিয়ে দিই, কারণ আমার পক্ষে তখন আর আমার মনে হয় যেমন এই বুঝে আবার ওইটা এসে পড়লাম। তো যাই হোক, আল্লাহ সহায় ছিলেন। একটু পরে মনে হচ্ছে ইটার্নিটি, ইট ফেল্ট লাইক ইটার্নিটি টু মি, বাট আই এম গেসিং লজিক্যালি অ্যাবাউট আফটার 2-3 মিনিটস সে আমার থেকে চোখ সরিয়ে নিল। আমার থেকে চোখ সরিয়ে নিয়ে সে তখন স্ট্রেট ফাদার জনের দিকে তাকালো। তো আমি তখন স্ট্রেট, আমি তখনও নড়তে পারিনি, আমার মোটামুটি 2-3 মিনিট সময় লেগে গেছে দাঁড়াতে, আমি তখনও কাঁপছি, দাঁড়ানোর পর আমি কাঁপছি। তো আমি ট্রাইং টু ফোকাস কি হচ্ছে, সে পর্যায়ে সে কিন্তু মুচড়াচ্ছে, দৌড়াচ্ছে, চিল্লাচিল্লি করছে, কি ভাষা সেটা আমার পক্ষে জানা সম্ভব না, বিকজ সে এক পর্যায়ে মনে হলো সে কমিউনিকেট করার চেষ্টা করছে, বাট এটা কোনো ভাষা আমার, আমি জানি না, আই ডোন্ট নো হোয়াট ল্যাঙ্গুয়েজ ইট ইজ, ইট ডিডন্ট সাউন্ড এনিথিং দ্যাট আমরা পরিচিত। আরবি বলি, আরবি বলি, ফার্সি বলি, আরামাইক বলি, আমরা হিব্রু বলি, আমরা ইংলিশ তো অবশ্যই, তো কোনো ভাষার প্রতি মানে কানে বাজছিল না, সামথিং অডিবল যে আমরা রেকগনাইজ করতে পারি, ইট ওয়াজ নট সামথিং অডিবল। তো আই এম গেসিং সে মুহূর্তেও, তারপর আমি একটু পরে যখন নিজের স্তম্ভে ফিরে পেলাম একটু, তখন আমি ফাদার জনের দিকে তাকালাম, ওনার চেহারা তখনও সেম ছিল, অস্বাভাবিক রকম স্টার্ন ছিল ওনার চেহারা, এবং উনি কমিউনিকেট করার চেষ্টা করছেন, তখনও কমিউনিকেট করার চেষ্টা করছেন। এবং আমি থমাসের দিকে তাকালাম, থমাস ইজ তুমি ভয় পেয়ে গেলে কি হবে, তখন আমার সাবকনসিয়াসে বলছিল। যাই হোক, তো
এই তো আপনার ভয় পাওয়ার ঘটনা, এবং সবচেয়ে দারুণ জায়গা ছিল ঘটনার এইটাই। কিন্তু এখন এই যে ওই পুরো ঘটনাটা আপনি দেখলেন, এখন যখন এই ঘটনাটা মনে পড়ে তখন কেমন লাগে?
এখন অবভিয়াসলি যেহেতু অনেক, 2009 সালে ঘটনা ছিল, সো ইটস বিন আ ওয়াইল, তো অবভিয়াসলি আমি রিকভার করে ফেলেছি সেটা।
আর আপনি তো রিকভার করে ফেলেছেন, ওই দিন ওই ছেলেটাকে রিকভার করতে পেরেছিল?
না, আনফরচুনেটলি ছেলেটা কয়েক মাস পর মারা যায়। তো এটা বলার জন্য আমি একটু যদি শেষ করতে পারতাম, বেসিক্যালি যা হয়েছিল একটা পর্যায়ে গিয়ে যে ফাদার জন কোনোভাবেই তাকে কমিউনিকেট করতে পারছিল না, সো হি ওয়াজ ডুইং এভরিথিং হি কুড, সে চেষ্টা করছিল তাকে ছাড়ানোর জন্য, এবং উনি কতগুলি টেকনিক ইউজ করলেন ছাড়ানোর জন্য। এক পর্যায়ে জিনটা ধরলাম, জিন যেদিন জিন বলেছেন, জিনটা কিছু একটা বলল যেটা মনে হয় ফাদার জন বলেছেন, কিন্তু আমাকে পরে বলেননি, মনে উনি বুঝতে পেরেছেন কিছু একটা বলেছে। তারপর এডওয়ার্ড মুখটা একটু হাড় মতো করলো, বড় হাড় না, জাস্ট মনে হয় একটু আমার যখন মুখ দিয়ে শ্বাস নেই সেরকম একটু মুখ বড় করলো, এবং তার মুখ থেকে এক সেকেন্ডের মধ্যে কিছু একটা উঠে চলে গেল। ওটার কোনো শ্যাডো ছিল না, কোনো কোনো একটা লাইটও ছিল না, আমি বুঝতে পারছি না, বাট সামথিং জাস্ট লেফট আউট এবং ওই পর্যায়ে তখনই আমাকে ফাদার জন বললেন তাদের নিচে গিয়ে 99 কল করো, অ্যাম্বুলেন্স এখনই নিয়ে আসো। অ্যাম্বুলেন্স নিয়ে আমরা গেলাম, ওখানে গিয়ে তাকে সাথে সাথে ভর্তি করালো, অ্যান্ড হি সিমড উইকেন্ড বেসিক্যালি, ওভার দ্য মান্থ আমি দেখতে পেলাম সে উইক হয়ে গেছে। তারপর তার ফ্লু হলো, ওই পর্যায়ে গিয়ে তার ফ্লু হলো, ফ্লু থেকে সে আর রিকভারি করতে পারেনি, অ্যান্ড কয়েক মাস পর সে মারা যায়।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, এবং আজকে আশা করছি আপনারাও অনেক এনজয় করছেন। অনেকেই এসএমএস করছেন এবং এসএমএস করে বলছেন যে ফুর্তি FM ভালো লাগছে, এবং অনেকেই এসএমএস দেখতে পাচ্ছি। আমার নিজের এভরিতেও আজকে মানে পড়তে গেলে কোনো কিছু বেশ সমস্যা হচ্ছে, এবং বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছে। আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই। আমি তারপর একটা ইমেল পড়ার চেষ্টা করছি আপনাদের জন্য। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম, আমি শুভ, বর্তমানে টঙ্গী থাকি, কিন্তু আমার গ্রামের বাড়ি বিক্রমপুর, মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার অন্তর্গত ধাইদা গ্রামে। আমি ছোট থাকাকালীন সময়ে আমাদের গ্রামটি সম্পূর্ণ পানির নিচে ডুবে যায়, কিন্তু বর্তমানে জল উঠেছে। যাই হোক, সেই সুবাদে আমার ফ্যামিলি টঙ্গীতে চলে আসে, তাই বর্তমানে ধরতে গেলে আমরা টঙ্গীর স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। আমার নানাবিধ সমস্যা কিংবা ব্যস্ততার কারণে স্টুডিওতে উপস্থিত হতে পারলাম না। আমার সাথে অনেক ভৌতিক ঘটনা অহরহ ঘটে চলেছে এবং পূর্বেও হয়েছে, কিন্তু একটি ঘটনা যা না বললেই নয়, আমার জীবনের একটা বড় অংশ হিসেবে পরিণত হয়েছে। আমি টঙ্গী থাকাকালীন সময়ে কিছু বাজে ছেলেদের পাল্লায় পড়ে তাদের সাথে মিশে যাই। তাদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা সহ তাদের অনেক কাজেই আমি অংশগ্রহণ করতাম, কিন্তু তাদের কোনো কাজই ভালো মনে হয়নি। যেহেতু বয়সন্ধিকালের সময়, আমার বয়স তখন 16-17 বছর, আমি তখন ক্লাস 8 ছিলাম, আমি জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করি। এটা 2005 সালের ঘটনা, আপনাদের ভাষ্য মতে কিছুদিন আগের ঘটনা। আমি বাজে ছেলেদের সাথে নিজের অজান্তে অনেক দূর চলে যাই। ওরা বিভিন্ন ধরনের অপকর্ম করত, যেমন চুরি, ছিনতাই, নেশা গ্রহণ, অন্যান্য পৃথিবীর খারাপ রাজ্যের যত কাজ আছে। আমি ওদের সাথে এ সমস্ত পুরোপুরি না করলেও অংশগ্রহণে কিছু মজা অনুভব করতাম, এবং প্রায়ই তাদের সাথে রাতের বেলা ঘুরতাম। তারা বিভিন্ন অপকর্ম করত তা আমি শুধু দেখতাম। এক পর্যায়ে তাদের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যায়। রাতে ওদেরকে বাবা মা না থাকলে আমরা বাসায় রাত্রি যাপন করতাম, মানে মা আমার ছোট বোনদের নিয়ে নানিদের বাড়িতেই বেশি যেতেন, আমি আর যেতাম না। আর আমার নানিদের বাড়ি যেতে মাত্র 50 টাকা রিক্সা ভাড়া রাখত, যা চেরাগ আলিতে ছিল। একদিন এসব বাজে ছেলেদের পক্ষে বড় ভাই দীপু ওর ইঙ্গিতেই ওই সব ছেলেরা এইসব কাজকর্ম করত। আচ্ছা, তার মানে আপনি বলতে চেয়েছেন যে এই সমস্ত ছেলেদের পক্ষে ছিল এক বড় ভাই, তার নাম হচ্ছে দীপু, এবং তিনি তার ইঙ্গিতে এই সমস্ত কাজটা চলত, এবং দীপুর সাথে আমার বেশ ভালো সম্পর্ক হয়ে যায়। ওর সাথে আমি বিভিন্ন রকমের নেশা গ্রহণ করতে শুরু করি, এবং এবং এলাকায় নির্ভয়ে যে কোনো কিছু করতে পারতাম, তাই আরো ভালোভাবে সম্পর্কটা করলাম। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল কোনো সিদ্ধান্ত। 2 দিন পর আমার বাসার নিচে কিছু লোকজন দীপুকে সন্ধ্যার দিকে ডাকাতির অভিযোগে এমনভাবে পিটিয়ে মারল যাতে করে ওর অস্তিত্ব বুঝতে খুব কষ্ট হচ্ছিল। আমি প্রথমে জানতাম না যে এটা ছিল ছিনতাইকারী দীপুর আর্তনাদ। পরে সকালে আমি বাসার নিচে নেমে বিভিন্ন ভাবে জানতে পারলাম গতকাল রাতে দীপুকে পিটিয়ে মারা হয়েছে, ওর রক্ত এখনো ঘটনাস্থলে রয়েছে। আমি যেন আকাশ থেকে পড়লাম। কি ব্যাপার, গতকাল রাত্রে দীপু আমাকে ফোন করে বলল যে সে আমার বাসার নিচে আছে, আমার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু কিছুক্ষণ পর ফোন বন্ধ পাওয়ায় আমি আর যোগাযোগ করিনি। সেই দীপুর এই অবস্থা। যাই হোক, আমি একটু আতঙ্ক ও ভীষণ পরিমাণ ভয় নিয়ে বাসায় ফিরলাম। 3 দিন পর আমার মা ছোট বোন সহ নানির বাড়ি গেল। আমাকে বলল, কিন্তু আমি রাজি হলাম না। আমার এক ফ্রেন্ডকে বললাম আমার সঙ্গে থাকার জন্য, কিন্তু সে প্রথমে থাকতে রাজি হলেও সন্ধ্যার দিকে জানায় তার জরুরি কাজ থাকায় সে বাহিরে রাত্রি যাপন করতে পারবে না। তাই একটু হতচকিত হয়ে বনে গেলাম এবং ভাবলাম রাত্রিটা একাই কাটাতে হবে। যেহেতু আমি জুনিয়র বৃত্তিতে অংশগ্রহণ করেছিলাম, তাই আমাকে মাঝে মাঝে রাত জেগে কিছু সমস্যা সমাধান করতে হতো। সেই প্রেক্ষিতে ঘুম না আসায় আমি আমার পড়ার বই নিয়ে শুয়ে শুয়ে দেখছি, কিন্তু কোনো কিছু ভালো লাগছিল না। আর একটা কথা বলে রাখি, সেটা ছিল কোরবানির ঈদ এবং কোরবানির ঈদের দ্বিতীয় দিন। এলাকা খুব শান্ত, লোকজন প্রায় নেই বললেই চলে। এলাকাটা কেমন যেন স্তব্ধ মনে হচ্ছে, আর আমার রাত জাগতে অনেক বেশি পরিমাণে ভালো লাগতো। সবকিছু মিলিয়ে আমি প্রায় সতেজ মনেই জেগে থাকলাম। রাত 12:35, যেহেতু আমার রুমে একটি ঘড়ি ছিল এবং লাইটও ছিল, তাই টাইমটা সঠিক দেখেছিলাম। আমার হঠাৎ করে প্রচন্ড টয়লেটে যাওয়ার উপক্রম হলো। আমি দেরি না করে বাথরুমে দিকে গেলাম এবং বাথরুমে থাকাকালীন সময়ে কোনো কিছু আমার ভেতরে মুভমেন্ট যেন গভীরভাবে হানা দিল। তা বাস্তবিক নয়, কিন্তু আমি উপলব্ধি করতে পারলাম। কিন্তু কোনো কিছু মনে না করে আমি আমার বিছানার উদ্দেশ্যে রওনা হলাম। তখন যা দেখলাম তা মোটেও কোনো ব্যক্তি দেখার পর নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে না। আমি দেখলাম আমার খাটের ওপর দীপু হাঁটুর উপর করে বসে আমার ফেলে যাওয়া বইটি নিয়ে চুপ করে তাকিয়ে আছে। তার মাথার যেন অর্ধেকটা নেই, চুল দুই একটা দেখা যায়। ওর মুখে দাড়ি ছিল, কিন্তু কোনো দাড়ি ছিল না সে তখন। এবং আমার ডিম লাইট জ্বালানো ছিল আর টিভিটা অন করা ছিল। আমি কিছুতেই নিজেকে ধরে রাখতে পারছিলাম না। সে কিছু একটা হাতে নিয়ে আমার দিকে তাকালো। আমি পুরো জমে গেছি। সে বিশ্রী প্রকৃতির হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে কিছু জিনিস এঁকে দিয়ে বললো, খা। আমি তৎক্ষণাৎ বাইরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু একা থাকাতে একটু বেশি ভয় ও মৃত ব্যক্তিকে এভাবে জীবিত দেখতে পারার অভিজ্ঞতা আমাকে প্রায় পাগল করে তুললো। আমি যেন বাঁচার আশা প্রায় ছেড়েই দিলাম, কারণ সে আমার দিকেই তাকিয়ে আছে। আমি চুপ থাকতে পারলাম না, কিন্তু আমি যখন চিৎকার করার চেষ্টা করব বা চিন্তা করলাম, তখন দেখলাম আমি যেন বোবা হয়ে গেছি। আমি কোনোদিন কোনো কথা বলিনি এবং বলতে পারিও না। তাই সেই ভয়ানক আত্মাটা আমার খুব নিকটে আসতে লাগলো, আর তার শরীর থেকে নানা ধরনের দুর্গন্ধ ছড়াতে লাগলো। বিশেষ করে মলমূত্র টাইপের গন্ধটাই বেশি ছিল। আমি ধরে নিলাম যে তার আত্মাটা হয়তো পিশাচ হয়ে গেছে, কেননা এসব বুঝার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। কেননা বিভিন্ন পীর ভক্ত অথবা হুজুর সমীপে জানতে পারি আমার সাথে কোনো কিছুর আছর আছে, কোনো কিছুর আসর আছে, তবে তা ভালো প্রকৃতি। তাই হয়তো ওই দীপুর আত্মার মতো ভয়ঙ্কর কোনো কিছু আমার সান্নিধ্যে আসতে পারছে না। কিন্তু আমি স্পষ্ট লক্ষ্য করলাম ওর পায়ের পাতা গোড়ালিটা কেমন যেন উল্টো, আর হাত দুটোও উল্টো, যেন পেছনে সাইডে সামনে চলে এসেছে, আর যেন কোনো কিছু করার নেই এমন একটা অবস্থা। আমার প্রথমে দীপুর আত্মার জন্য মায়া হলেও সে আমার প্রতি দয়া দেখালো না। সে তার উল্টো হাত দিয়ে আমাকে জোরে ঘাড়ে থাপ্পড় মারল। ব্রেইন কাজ করছে না, মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, এমনকি আমি ধরে নিয়েছি যে আজই আমার শেষ দিন। কিন্তু ঘটনার প্রেক্ষিতে অধিক পরিমাণে হঠাৎ ভয় পেয়ে যাওয়ায় আমি তদ্দিন তন্দ্রাচ্ছন্ন হই এবং 2 দিন পর একই স্থানে পড়ে থাকার দরুন আমার ওঠার সামর্থ্য হারিয়ে ফেলি। কিন্তু 2 দিন হয়ে গেল, কেউ যেন আমাকে উদ্ধার করতে আসলো না। আল্লাহ পাকের অশেষ রহমতে তারপর আমি বেঁচে আছি এবং জ্ঞান ফেরার পরপরই আমি আমার বাসা ত্যাগ করে নানির বাসায় দিকে চলে যাই। 1 মাস পর আমরা বাসাটা ছেড়ে দিই। সংক্ষিপ্ত সময়ের কারণে ঘটনার প্রেক্ষিতটা সংক্ষেপে বলা হলো। আমার সাথে এই দীপুর আত্মা ব্যতীত অন্য আরো কিছু ঘটনা রয়েছে এবং সেই ঘটনাগুলো তিনি শেয়ার করতে চান, সেটাই আমাদের জানিয়েছেন। ইনশাল্লাহ কোনো একদিন স্টুডিওতে এসে তিনি আমার সাথে এই ঘটনাগুলো শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এই চমৎকার ঘটনা পাঠানোর জন্য। আমরা এখন আপাতত যেটা করবো একটা বিরতি নেব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from fusionbd.com.
Good FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.5 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে এবং চলছে এই মুহূর্তে ভূত ফেমের সব জমজমাট ঘটনা এবং পুরনো কিছু এপিসোড এবং নতুন কিছু ঘটনা মিলিয়ে আমরা বেশ মজায় পার করছি আজকের দিনটি।
এবং ঈদের ছুটি কিন্তু অলরেডি অনেক মানে সবার মোটামুটি আমি বিশ্বাস করি শুরু হয়ে গেছে, রাস্তাঘাট একদম ফাঁকা। এবং আপনি ধরুন না যে এই মানে ছুটির মধ্যে কোনো একটা দিন আপনি এই ফাঁকা রাস্তায় আড্ডা শেষ করে বাড়ি ফিরবেন এবং সেজন্য একটা রিক্সা নিয়েছেন, হঠাৎ খেয়াল করলেন রিক্সায় আপনি একা না, কেমন লাগবে তখন? এবার শুনবো তেমনই একটা ঘটনা, মানে হঠাৎ করে যদি আপনি দেখেন যে আপনি রিক্সায় একা না, আপনার পাশে কেউ আছে অনুভব করতে পারছেন, এরকম একটা ঘটনা ঘটেছিল ধানমন্ডির কোন একটা জায়গায়, আমরা সেই ঘটনাটি শুনে আসব।
ভাই আমার নাম হচ্ছে নীলয়, আমি কলাবাগান থেকে এসেছি, আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়ছি।
আচ্ছা,
তো প্রথমে আমি নর্মালি আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দিই হচ্ছে ধানমন্ডি 5 নম্বরের দিকে। তো সেদিন অ্যাজ ইউজুয়াল আড্ডা দেওয়ার পরে আমি যখন বাসার দিকে ফিরবো, তো মোটামুটি রাত 10:30-11:15 বাজে, তো আমি আসবো। তো 4 নম্বর খেলার একটা মাঠ আছে, তো মোটামুটি ওইখানকার সোসাইটি যারা আছে ওইখানে সবাই খেলাধুলা করে। তো মাঠের কর্নারে একটা রিক্সা পাই, তো রিক্সায় আমি উঠি। নর্মালি আমার অভ্যাস যে রিক্সার ডান সাইডটাতে বসা রিক্সায় উঠে, তো সেদিন অ্যাজ ইউজুয়াল আমি রিক্সায় উঠি, বাট আমি বাম পাশ থেকে উঠি। তো রিক্সাটা কিছু দূর যাওয়ার পরে, তো আমি যখন বাম পাশ থেকে ডান পাশের দিকে যাব, যখন আমার খেয়াল আসে যে আমি বাম পাশে বসে আছি, তো যখন বাম ডান দিকে যেতে যাই তখন আমার কাছে ফিল হয় যে কিছু একটা আমার পাশে বসে আছে।
আচ্ছা,
এটা ঈদের মানে মানুষের একটা হয়তো বা কোনো একটা কিছু, বাট আমি যেতে পারছি না যে একটা মানুষ বসে আসছে, যার কারণে আমি মানে ডান পাশে
সরতে পারছি না।
তো যতবারই আমি ডান পাশে সরতে যাই ততবারই আমার ফিল হয় যে লাইক টিভি বা টিভি বন্ধ থাকলে বা কিছু অফ থাকলে, টিভিটা অফ থাকলে আমরা যদি পাশ দিয়ে যাই, আমাদের গায়ের পশম বা লোম যেটা বলি এটা এরকম শকের মতো লাগে গায়ে। তো যতবারই আমি ডান পাশে যেতে যাচ্ছি ততবারই আমার গায়ে এরকম একটা কাটার মতো লাগতেছে। তো সাথে সাথে আমি মানে জিনিসটা যখনই ফিল করি তখনই আমি ভয় পেয়ে যাই। তো আমি কলাবাগান বাসস্ট্যান্ড পর্যন্ত আসা পর্যন্ত আমি টোটাল জিনিসটা ফিল করতে থাকি, মানে ভয়। আমি কাউকে বলতেও পারতেছিলাম না, যে রিক্সা চালক ছিল তাকেও কিছু বলতে পারি না, যার কারণে মানে টোটাল জিনিসটা আমার ভিতরেই থাকে, আমি কাউকে কিছু বলি নাই। তো যখন একটু মানুষজন যে জায়গাটাতে মানুষজন ছিল সেই জায়গা পর্যন্ত যখন আমি আসি তখন আর জিনিসটা ফিল করি না। তো রিক্সাটাকে আমি রাস্তার অপোজিট বাম পাশে রেখেই আমি রাস্তা রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে ক্রস করে রাস্তার উপরে চলে যাই। চলে যাওয়ার পরে সেদিনের মতো মানে ওরকম তেমন একটা ভয় পাইনি। এইটা ছিল হচ্ছে রিক্সার ঘটনা। আর এরপরে
আপনি পুরোপুরি ফিল করতে পারছিলেন যে আপনার পাশে সত্যিই কেউ বসে আছে এবং
বসে আছে কিনা সেটা জানি না, বাট কিছু একটা আছে পাশে, যার কারণে আমি যেতে পারছি না ওই পাশটাতে, সাইডটাতে সরতে পারছি না, যে আমি যে ওখানে গিয়ে বসবো বা সরে বসবো সেটা আমি করতে পারছিলাম না।
ভূত FM, the night comes alive with Gramming Form.
রাজীব ভাইয়ের সাথে
ভূত FM. The night comes alive with Gramming Form.
Welcome back. চমৎকার ঘটনা একটা শুনে আসলাম এবং এর মাঝখানেই আমি একের পর এক SMS দেখতে পাচ্ছি এবং সেই SMS গুলো আপনাদের প্রশংসামূলক সব SMS, এবং আমি বলবো যে SMS পাঠাচ্ছেন ঠিক আছে, কিন্তু আমাদের ফেসবুকে কিন্তু আপনারা অবশ্যই, যেহেতু পুরনো ঘটনাগুলো সিলেকশন কেমন হয়েছে কি অবস্থা না অবস্থা এটা অবশ্যই 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 লিখে আমাদেরকে জানাবেন যে কোন ঘটনাগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগছে, কোন ঘটনাগুলো আপনাদের কাছে একটু কম ভালো লেগেছে। আমার তাহলে আমাদের বুঝতে সব সুবিধা হয়, আমাদের পরবর্তীতে আপনাদের জন্য ঘটনা খুঁজে বের করতে অনেক সুবিধা হয়। যাই হোক, এখন আমরা একটা কাজ করি, দুটো ঘটনা শুনে আসি। প্রথম ঘটনাটি ইফতেখারের। ইফতেখার একদিন হঠাৎ করে আবিষ্কার করেন তার চিরচেনা ঘর যেখানে তিনি থাকেন পড়ালেখা করেন সেই ঘরটি তার একার নয়, আরো একজন সেখানে বাস করে একদম বিনা ভাড়াতেই। কিন্তু কে সেই ব্যক্তিটিকে, কোথা থেকে এই বাসে এলো, এটা আমরা শুনবো ইফতেখারের কাছ থেকে। দ্বিতীয় গল্পটি আলিফের, এবং সেই ঘটনায় কি বলবে বা কি ঘটেছিল সেটা শুনবো তার মুখ থেকে। প্রথমে আমরা শুনবো ইফতেখারের ঘটনা, এবং ইফতেখারের ঘটনায় যাচ্ছি।
আমি ইফতেখার বলছি, আমি গুলশানে থাকি। আমার ঘটনা আজকে নিজের ঘটনাই বলতে এসেছি আপনাদের কাছে।
আচ্ছা, আমি আপনার সাথে অফ এয়ারে একটা বিরাট কনভারসেশন হচ্ছিল আপনার সাথে, এবং আপনি সেখানে বলছিলেন যে আপনার নানান ধরনের প্রবলেম হয় এবং সেই প্রবলেমগুলো আপনাকে প্রতিনিয়ত ফেস করতে হয়। তো আপনি একটু বলুন তো যে কত সালে বা কতদিন আগে প্রথম আপনি টের পেলেন যে কোন একটা সমস্যা আছে আপনার?
এটা 2002 এর এই অক্টোবরের দিকে আমি পড়ছিলাম।
জি,
ঘটনাটা হচ্ছে এভাবে, পরে আমি পড়ছিলাম, একটু রাতি হয়ে গেছিল, একটা দেড়টার দিকে।
জি,
হঠাৎ করে আমার রিডিং চেয়ার থেকে আমি একটু পিছনে ফিরেছি, হঠাৎ করে আউট আমার বিছানার উপরে একটা লোক বসে আছে। হঠাৎ করে দেখি, হঠাৎ করে দেখি একটা লোক বসে আছে, একদম টাক মাথা, চুল দাড়ি কিছু নেই, একটু বয়স্কই। তো আমার দিকে তাকিয়ে হেসে ফেললো, কোনো দাঁত নেই,
মানে দাড়ি এবং বয়স্ক, এবং তারপর যখন হাসলো তখন
চুল দাড়ি কিছু নেই,
চুল দাড়ি কিছু নেই,
কিছু নেই, একদম বোল্ড, মানে পুরো টাক মাথা, মানে গোল একদম, কিন্তু লোক একটা লোক বসে আছে। তো
মানে অনেকেরই পরীক্ষা চলছে, অনেকে হয়তো রাজ্যে আজকেও পড়বেন এবং এখনো পড়ছেন, তার জন্য বলি যে আপনি এর আগে আপনার জীবনে কোনো অস্বাভাবিক কোনো কিছু ছিল
না? তেমন কিছুই না, এটা স্বাভাবিক ব্যাপার স্যাপারই ছিল, সবসময় স্বাভাবিকভাবে চলছি পড়েছি।
এবং হঠাৎ করে আপনি আবিষ্কার করলেন যে আপনার,
ওদিন হঠাৎ করে দেখলাম জিনিসটা,
এবং হাসার সঙ্গে সঙ্গে যখন আপনি দেখলেন যে দাঁত নেই, তখন আপনি ভয় পেয়েছিলেন?
তখন আমি প্রচন্ড ভয় পেয়ে আমি সেন্সলেসই হয়ে গেলাম, কারণ সকালবেলা তখন আমি দেখলাম যে আমি চেয়ারের পাশে শুয়ে আছি আর কি, জাস্ট ব্যথাটা পেয়েছিলাম, যেহেতু আমি একলা একলা ছিলাম, যদিও বাসায় অনেক লোক ছিল, আমি একলাই পড়তাম, একলাই থাকতাম।
আচ্ছা,
তো ব্যাপারটা এরকম,
এই ভদ্রলোক যাকে আপনি দেখেছিলেন সেই ভদ্রলোক কি আপনার পরিচিত?
না, কখনো আমি এটা রিলেট করতে পারিনি, এখন আজকেও আমি তো কখনো কল্পনা করতে পারি না যে কিরকম ছিল দেখতে, কারোর আত্মীয়দের সাথে বা কারো চেনা মুখের সাথে কখনো মিল খায় নাই।
আচ্ছা,
এটাই আর কি প্রথমে ভয় পাওয়ার ঘটনা হচ্ছে, সবচেয়ে ভয় পাওয়ার ঘটনা হচ্ছে এটা, এরপর থেকে শুরু হয়ে যাচ্ছে আমার সমস্যা।
আর সমস্যাগুলো কেমন?
সমস্যা শুরু হয় তারপর থেকে দুঃস্বপ্ন দেখা শুরু করি, অবশ্যই অনেক অনেক দুঃস্বপ্ন দেখতাম। স্বপ্নগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য আপনার সাথে যেটা শেয়ার করেছি ভাইয়া, যেটা যে আমি স্বপ্ন দেখতাম, সাধারণত এটা একটু বেশি দেখতাম, একটা জায়গায় আমাকে বলি দেওয়া হচ্ছে, হ্যাঁ, একটা বেদিতে শুয়ে বলি দেওয়া হচ্ছে, এবং তার সামনে একটা মূর্তি মতো কিন্তু জীবন্ত, হ্যাঁ, অনেক অনেক শ্যাডোর মতো। তো এটা দেখে চিৎকার করতাম, তারপর আস্তে আস্তে করে অসুস্থ হয়ে যাই, এভাবে করেই আর কি আগাতে থাকে আর কি। এই
আচ্ছা, এবং অসুস্থতা আপনার কি ধরনের ছিল? এবং
ভয়াবহ টাইপের, আমি এখনো খুব বেশি একটা সুস্থ নয়, বাট প্রথম থেকে যেরকম প্রথম সাধারণত জ্বর আসতো আসতো, আবার একটা ভয়াবহ সমস্যা হলো 2006-06 আমি আমার চোখের ভীষণের প্রবলেম হলো, আমার আই ভিশনের খুব প্রবলেম হলো, যে আমি মাঝে মাঝে চোখে দেখতে পারতাম না,
চোখে দেখতে পেতাম
একদমই,
এটা কি হঠাৎ করে একদিন শুরু হলো?
হঠাৎ করে একদম, একটা বিশ্বকাপ খেলা হচ্ছিল, আমি আমার মা দেখছিলাম, খেলা দেখতে দেখতে আমি বলছি যে আমার কোনো লাইট নাই কেন হঠাৎ করে, কারণ আমার ব্যাকআপ লাইট সুইচ কিছু চলছে না কেন মা? কিন্তু হঠাৎ করে আমার বলছে বাবু তো চলছে, তো খেলার শব্দ শুনতে, তখন আমি বুঝলাম যে না, আমি চোখে দেখতে পাচ্ছি না, এটা একটা ডিজিজ হয়ে গেল এরকম।
আচ্ছা,
তো এখানকার কোন ডাক্তার কিন্তু আসলে মানে কোন রকমই কোন এক্সপ্লেনেশন দিতে পারে নাই, আমাদের দেশে অনেক বড় বড় ডাক্তার আমাকে দেখেছেন, আর বাইরেও কেউ দেখ, বাইরেও আমি গিয়েছি, এই কারণেই গিয়েছিলাম।
ডাক্তার বেসিক্যালি আপনাকে কি বললো
ডাক্তার? আমি নাম
বলছি, কয়েকজনকে দেখেছেন?
অনেক ডাক্তার বসেছিল আমাদের এখানে একজন বড় একটা হসপিটালে, আমি আমার আমার জন্য বোর্ডও বসেছিল, এখনো একটা বোর্ড কাজ করে। তো সেটা না, আমার চোখে যে প্রবলেমটার জন্য একটা বড় ডাক্তার বললেন যে আমি 6 মাসের মধ্যে আমি দেখতে পাবো না, আর আমার গ্লুকোমা টাইপের এরকম একটা ডিজিজ হয়েছিল, তিনি বলেছিলেন আর কি। বাট পরবর্তীতে বোর্ড বললো যে না, এটা হচ্ছে না, এরকম না, চোখে প্রবলেম না, তো হয়তো চোখের যে ভিতরে যে একটা অপটিক্যাল লোব আছে সেখানে আমার কিছু কিছু সময় ফ্লুইড আসতো না, এটা অদ্ভুত অদ্ভুত প্রকারের একটা সমস্যা ছিল আর কি, এটা আসা ঠিক হয়ে গেল আর কি, এই এরকম। বাট আমি এখনো কিছু কিছু সমস্যার মধ্যে ভুগছি, যেমন গত বছর একটা বড় বড় সড়ো একটা অসুখ হয়ে গেল, মেনিনজাইটিস হয়ে গেছে।
আচ্ছা, এখন কি আপনি কিছু দেখেন?
আমি দেখি এখন, দেখতে দেখতে কোনো কিছুই আমার কিছু মনে হয় না, উল্টো কিছু মনে হয়,
কিছু সহ্য হয়ে গেছে,
ক্ষমতাহীন হয়ে গেছে, আমি বুঝতে পারি যে কোন সমস্যা আছে, যেটা আসলে আপনার সাথে আজকে শেয়ার করা হয়নি। যেমন আমি 6 তলায় উঠে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আপনার এখানে লিফট নেই, তো ভয়ঙ্কর অবস্থা, আমার কাছে 6 তলায় এখন দাঁড়িয়েছি, কোনো সমস্যা আছে কিনা আমি বলতে পারি না, দিন আছে কি বোঝাতে বুঝতে পারি না, আমি বুঝতে পারি সমস্যা আছে এরকম। তবে আমাকে এর জন্য অনেক মূল্য দিতে হচ্ছে আর কি, অনেক অনেক কিছুই আর কি সাফার করতে হচ্ছে, আমার পরিবারও সাফার করে, যেমন আপনাকে যেটা বললাম, আমার ওয়াইফও খুবই মাঝে মধ্যেই দেখেন, সে আজকেও সে আসতে বলার সময় সে বলছে যে একটু সাবধানে এসো, মানে সেও ভয় পেল গত আপনার সাথে যখন কথা হলো গত সপ্তাহে, তখনও খুবই প্রচন্ড ভয় পেল এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া লাগলো শেষমেশ, এরকম যে তাকে বোবায় ধরার মতো আর কি বলে।
ইফতেখারের ঘটনার পরে এবার যাব আলিফের ঘটনায়।
থ্যাংক ইউ রাসেল ভাই, সবার সামনে আবার হাজির হলাম। তো রাসেল ভাই, যে মহিলার কথা বলছিলাম, তো উনি আমার পেশেন্ট, নাম হচ্ছে সাবেরা চৌধুরী, মুক্তি ডাকনাম আর কি। তো ঘটনাটা উনি যেভাবে শুরু করেন যে 1998 সালে ওনার সাথে ঘটনাটা ঘটে, তো ঘটনাটা 98-এর না, ওনারা থাকতেন কুমিল্লার বিজয়নগরে। তো ওই সময় ওনাদের বাসাতে থাকা অবস্থায় প্রায় 2 বছর যাবৎ উনি একটা জিনিসের সম্মুখীন হতে থাকে, সেটি হচ্ছে আপনার উনি প্রায় সময় খুব বিদঘুটে স্বপ্ন দেখতেন, যেমন স্বপ্নের মধ্যে ওনার সাথে কেউ কথা বলছে বা উনি স্বপ্নের মধ্যে মনে হচ্ছে যে জেগে আছে, তো ওই জাগ্রত অবস্থায় দেখছে যে বিছানার উপরে প্রায় 30-40 জন মানুষ একসাথে জড়সড় হয়ে বসে আছে, সবাই ওনার দিকে তাকিয়ে আছে। এরকম স্বপ্ন শুধু একদিন দুই দিন রাসেল ভাই, এরকম স্বপ্ন উনি দেখত প্রায় 2 বছর যাবৎ। তো অ্যাকচুয়ালি যখনই উনি ঘটনাগুলো কাউকে বলতে যেত বা ঘটনাটা কাউ মার সাথে শেয়ার করবে, এক বাবার এক মেয়ে, তো শেয়ার করতে যাওয়ার সময় তার মুখ দিয়ে কোনো কথা বেরোতো না, বা বলতে গেলে উনি কোনো না কোনো কারণে হয়তো ভুলে যেত, বা বলতে গেলে বলতে পারতো না, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যেত। 1998 সালে এই যখন ওনার বড় ভাই বাংলাদেশ থেকে চলে যায়, তখন থেকে অ্যাকচুয়ালি ওনার সাথে ঘটনাগুলো একদম সামনাসামনি ঘটতে থাকে। এতদিন স্বপ্নে ছিল, এবার ঘটতে থাকে সামনাসামনি।
শুনি আমরা।
তো উনি ওনার ভাইকে সি অফ করতে ঢাকা আসে, ফুপির বাসায় আসে, ফুপির বাসা হচ্ছে জিঞ্জিরাতে। তো ভাইয়াকে সি অফ করবে যেদিন, এর আগের দিন রাতের বেলা সবাই মিলে একসাথে বসে টেবিলে খাচ্ছে, তো দরজা নক করে কে জানি বেল দেয়, তো উনি দরজা খুলে, এবং খোলার পরে দরজার দিকে তখনও তার চোখ পড়েনি, তখন একজন ডাকে পেছন থেকে, কে এসছে? তো বলে দেখছি। তো যখনই সে দরজার প্রায় পুরোটা খুলে তাকায়, তখন দেখে যে দুজন মানুষ দাঁড়িয়ে আছে তার সামনে। তার খালি এতটুকু মনে আছে মানুষগুলার মানে অ্যাকচুয়ালি কোনো মাথা দেখা যাচ্ছে না, কিন্তু হাতের সাইজটা বিশাল।
মাথা দেখা যাচ্ছে না কিন্তু হাত দেখা যাচ্ছে,
দুটা মানুষ।
আচ্ছা,
হাত দেখা যাচ্ছে কিন্তু মাথা দেখা যাচ্ছে না, দুজনই সাদা কাপড় পরে দাঁড়ানো ওনার সামনে। এই বলে সে সেন্স হারিয়ে ফেলে, এবং সেন্স ফিরবার পরে উনি ঘটনা সবাইকে বলে বেড়ায় যে এই এই ঘটছে আমার সাথে। তো তখন জিনিসটা একটু ডিফারেন্ট লাগলে ওনার ফুপা জিনিসটাকে আর অন্যভাবে নেয় নাই, ওনা বলে যে, ফুপা বললো যে, তোরা যে আজকে এসছিস, আমি আজকে ভোরবেলা ফজরের নামাজ পড়ে আসবার সময় মসজিদে যখন আমি মানে ফরজ নামাজটা শেষ করি, তো হুজুররা একটা কথা বলার সময় আমি মসজিদের এন্ট্রান্সের দিকে একটু চোখ পড়ে, তো চোখ পড়বার সময় আমি দেখি দুজন মানুষ দাঁড়িয়ে আছে, আমি শুধু হাতটাই দেখতে পাচ্ছি, দুজনের আর কোনো মাথা কিছু দেখতে পাচ্ছি না। তো আমি আবার হুজুরের দিকে মনোযোগ দিতে গেছি, মানে আমি জিজ্ঞেস করবো হুজুরকে আপনারা কি এরকম কিছু দেখছেন কিনা, এমন মুহূর্তে আমি দেখলাম ওইখানে আর কেউ নাই। তো আমি যখন বাসায় ব্যাক করি, আমি অনেক দোয়া পড়তে থাকি, ওই ফুপা বললেন যে আমি অনেক দোয়া পড়তে থাকি, আল্লাহকে ডাকতে ডাকতে যখন ঘরের কাছে চলে আসলাম, ভাবলাম যে আমি এখন সেফ আছি, কিন্তু এমন সময় যখন নিজের ঘরে ঢুকবো, দরজা দিয়ে ঢোকার সময় দেখি ওই দুটা মানুষ দাঁড়িয়ে আছে, এবং আমার বুকের ভেতরটা আঁতকে উঠলো। তো প্রথম প্রথম মুক্তিয়াপুর ঘটনাটার কথা সবাই অবিশ্বাস করলো, ফুপা যখন তার সাথে রিলেট করলেন তখন সবাই বলল যে না, দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট, এখানে কিছু একটা ঘটছে যেটা আসলে খারাপ কিছু। তো পরের দিন ভাইয়া চলে যায়, ওনাকে আর জিনিসগুলো নিয়ে এতটা বদর করে নেই, তো উনি বাংলাদেশ ছেড়ে চলে যায়। তো সবার খুব মন খারাপ। পরের দিন ওই দিন রাতের বেলা ঠিক একই সময় আবারও ওই দুজন লোক হাজির হয় এবং দরজাটা খুলে ওই বাসার তারা আসে এবং দরজা খুলে দেখে যে দুজন লোক দাঁড়িয়ে আছে, এবং ওইটা দেখার পর উনি সাথে সাথে দরজা লাগিয়ে দেয় এবং সবাইকে বলে যে তোমরা সবাই আল্লাহকে ডাকো। তো ওই দিন তারা ডিসিশন দেয় যে না, আমরা থাকবো না। তো ঘটনাটা রাসেল ভাই এই জায়গায় শেষ হয়ে যেতে পারত, যে এখানে এখান থেকে চলে যাচ্ছে আমার ঝামেলা শেষ, কিন্তু ঝামেলাটা আসলে শুরু হয় আবার কুমিল্লায় যাওয়ার পর। কুমিল্লায় পৌঁছাবার পর এক সপ্তাহ পর থেকে আবারও ঠিক একই স্বপ্ন রাসেল ভাই।
রাত্রেবেলা ঘুমের মধ্যে দেখছে যে আমার ঠিক খাটের উপরে, তার খাটের উপর অনেকেই বসে আছে।
তো খুব অদ্ভুত স্বপ্ন কিন্তু,
অদ্ভুত না? রাসেল ভাই দুই বছর ধরে একই স্বপ্ন বারবার দেখাটা পসিবল না। তো উনি অ্যাকচুয়ালি আবার মানে পড়াশুনি খুব পড়াশোনা করতেন আর কি, রাত জেগে পড়াশোনা করবার একটা অভ্যাস আছে। ইফতেখার ভাইয়ের সাথে আমার ঘটনা কিছুটা মিল আমি পাচ্ছি। তো রাত জেগে পড়বার একটা অভ্যাস ছিল তার। তো ওই দিন রাতের বেলা, ঠিক যেদিনই সে ওই স্বপ্নটা দেখলো, ওই দিন রাতের বেলা সে পড়ছে, পড়ার পরে বাথরুম থেকে গোসল করে আসে এবং ব্যাগ করে চুল ঝাঁটা দিতে দিতেই দেখলো যে তার ড্রেসিং টেবিলের সামনে একজন মানুষ বসে আছে। ইয়া লম্বা চুল, কিন্তু মুখের মধ্যে কোনো স্ট্রাকচার নেই, পুরো প্লেইন একটা মুখ, এবং তার দিকে তাকাচ্ছে না। সে সামনে এগিয়ে দেখলো, দেখার পরে ওইটা দেখার পরে সে ফিট হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে। তো সেন্স হারাবার পর মাকে সে বারবার ঘটনাগুলো বোঝানোর চেষ্টা করে এবং মাকে সে আস্তে আস্তে বুঝিয়ে বলে যে মা, আমি এইরকম এরকম ঘটনা লাস্ট দুই বছর ধরে প্রত্যক্ষ করছি, আমি আপনার তোমাদেরকে অ্যাকচুয়ালি বলতে পারছিলাম না। তো পাশের এক হুজুর আছে, উনি খুব বুজুর্গ, উনি খুবই মানে ভালো একজন মানুষ। তার কাছে নিয়ে যাওয়ার পর সে বলে যে আচ্ছা তুমি পানিটা সাত দিন খেও, আর তোমাকে কিছু ফুল টাইপের একটা জিনিস দিয়ে পানি দিলো, বলে এটা তুমি তিন দিন গোসল করবো এটা দিয়ে। ঠিক একই জিনিসগুলো সে ফলো করে করে, আসলে কোনো কিছুই হয় নাই। সে সাত দিন, ওই সাত দিন বললো যে সাত দিন পানিটা খেতে, সে বলেছে সাত দিন খেলে হয়তো আমি আর জিনিসগুলো ফেস করবো না। কিন্তু ঠিক রাতের বেলা একই জিনিস বারবার তাকে ফেস করতে হচ্ছে। মজার বিষয়, ওই থেকে প্রায় 14 দিনের একটা গ্যাপ, 14-15 দিন পরে বাসায় কেউ নাই। তখন হচ্ছে 1999 সাল, রাসেল ভাই, তো আপনার বৈশাখের সময়, পহেলা বৈশাখের আমেজ সবাই। তো ওনার মা যথারীতি বাইরে যান এবং বাসায় ছিলেন না আর কি, আর ওনার বাবা ছিলেন অফিসে। তো উনি কি করলো, হঠাৎ করে কলিং বেল বাজলো এবং দরজা খোলার পরে দেখলো যে ওনার ফুপা এসছে। তো ফুপা আসার পর ফুপাকে সালাম করলেন এবং সালাম করবার পরে ফুপা কোনো কথা না বলে ডিরেক্ট ড্রয়িং রুমে যেয়ে বসলেন। ফুপাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, ফুপা কখন আসছেন, আপনি তো নর্মালি জানিয়ে আসেন, আজকে আজ না জানিয়ে চলে আসলেন। তো ওই সময় রাসেল ভাই ফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, তো পাশে একটা বাড়িতে ফোন ছিল, সেখানে নর্মালি যখন ফুপা আসতো জানিয়ে আসতেন। তো ফুপা কোনো কথাই বলছে না, কোনো কথার অ্যান্সার দিচ্ছে না, খালি একটা কথা বললো যে এই বক্সটা নে, এই বক্সটা তুই খুলবি না, আমি যাওয়ার 24 ঘন্টা পর খুলবি। তো ও ফুপার কোনো কথা অ্যান্সার না দিয়ে বললো যে ফুপা আপনি খেতে বসেন। সে আবারও বলে এই বক্সটা নে, এই বক্সটা খুলবি 24 ঘন্টা পর আমি।
ওই ওনার কথার কোনো উত্তর দিচ্ছে
না,
উনি টোটালি
মনে হচ্ছে যে উনি কথাগুলো শুনছেই না, মানে ওনার ফুপা কথাগুলো শুনছেই না। তো 24 ঘন্টা তো দূরের কথা, ওনার তো আগেই ইচ্ছা ছিল এটা বক্সের ভিতরে কি আছে খোলার জন্য, ফুপা তো রাজগুবি কিছু দিয়ে যাবে না। বক্স খুলে দেখে, মানে রাসেল ভাই এটা আমি জানি না, আমার নিজেরই আজকে বলতে কেমন জানি ভয় লাগছে, দেখে মানুষের 5টা আঙ্গুল,
জাস্ট
ইন্ডিভিজুয়াল 5টা আঙ্গুল, এবং ভয়ে ওই সময় চিৎকার দিয়ে সে দৌড়ে মার কাছে গিয়ে বলে মা এই 5টা আঙ্গুল আমি বক্সটা ফুপা দিয়ে গেছে আজকে। তো মা বলে যে কি বলিস, বল তো বল। বক্স খুলে মা দেখে 5টা আঙ্গুর ফল। তো ওই দেখতে দেখতে উনি
দুজন দুই জিনিস দেখছে,
মা দেখতে দেখতে উনি আবার সেন্স হারিয়ে ফেলছে, মা ওনাকে ধরতে গিয়ে জিনিসটা আবার ছুঁড়ে ফেলে দেয়। তো ওনাকে ধরে বলে যে চল ঢাকায় চল। ওই দিন রাতের বেলা এই কন্ডিশন দেখার পর মেয়ে এতবার সেন্সলেস হয়ে যাচ্ছে, একটা মা বাবা এটা একসেপ্ট করে নিবে না, তারা অবশ্যই ওই জিনিস সাথে সাথে ঢাকায় নিয়ে আসে এবং ফুপির বাসায় নিয়ে আসে। তো ফুপাকে বলছে যে ফুপা এই জিনিসগুলো আমি দেখলাম। তো ফুপা বলে আমি তো যাই নাই, আমি গেলে তোকে এই জিনিসগুলো কেন দিব, তোর মা এই জিনিসটা কেন দেখবে। তো এখানে ডক্টর দেখায় এবং ডক্টর বলে এটা কন্ডিশনাল হ্যালুসিনেশন হতে পারে, আপনি ওষুধগুলো খান, এই ওষুধগুলো খাওয়ার পরে দেখা যাক, আপনি আমাকে 1 মাস পরে আবার একটা ভিজিট দিবেন। তো ডক্টরের কাছ থেকে যাওয়ার পর সে কুমিল্লা আবার ব্যাক করে, 2-3 দিন তার ঘুম খুব ভালো হয় রাসেল ভাই। এরপর থেকে ঘুমের ওষুধ 3-4 খেলেও তার ঘুম হতো না। দেখো সে একই জিনিস, আগে সে স্বপ্নে দেখতো, এখন সে চাক্ষুষ বসে থাকা অবস্থায় দেখছে, তার খাটের উপর অনেকে বসে আছে। এর মধ্যে সে চান্স হয়ে যায় চিটাগং ইউনিভার্সিটিতে। সে চিটাগং ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাওয়ার পর ওখানে সব ধরনের ফর্মালিটিস কমপ্লিট করে আসার পরে 1 মাসের ছুটি পায়। তো 1 মাসের ছুটি পাওয়ার পরে সে ঢাকা চলে, মানে ইয়াতে কুমিল্লা চলে আসে। কুমিল্লা চলে আসবার পরে যেটা অ্যাকচুয়ালি রাসেলে বলতে যাচ্ছে সেটা টোটালি আনএক্সপেক্টেড, এটা হতে পারে 1-2 বছরের মধ্যে এরকম হতে পারে। তো রাত 11টা বাজে, তখন সবাই মিলে কথা বলতে বলতে দরজাকে জানি নক করলো, নিচের ভাড়াটিয়া মাঝে মাঝে দোকানে যাওয়ার জন্য কলাপসিবল চাবি নক করে। তো আঙ্কেলই নর্মালি দরজাটা খুলে, তো উনি নাকি দরজাটা খুললেই খোলা অবস্থায় দেখে যে তার বড় ভাই আসছে বাংলাদেশে। খুব অদ্ভুত লাগছে সবার কাছে, এবং সবাই এতটাই খুশি আবার এতটাই সারপ্রাইজ যে ভাইয়া চলে আসছে উইদাউট এনি ইনফরমেশন, জানাই না। তো সবাই কোশ্চেন জিজ্ঞেস করছে, তুই কখন আসছিস, কাউকে কিছু বললি না, কিভাবে আসছিস, কেমনে আসছিস, সবাই বলতেছে, কিন্তু ভাইয়ার মুখ থেকে কোনো কোশ্চেনই আসছে না, মানে উত্তরই আসছে না, কোনো কথার উত্তরই দিচ্ছে না, কারোর দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। তো সবার একটা কিউরিয়াসিটি থাকে, বিদেশ থেকে কেউ আসলে আমার জন্য কি আনছিস, ও নিজের মানুষ আসছে, ভাইয়াকে জিজ্ঞেস করছে তুই আমার জন্য কি আনছিস, উত্তর আসতেছে না, খালি একটা কথা বললো, আমি ঘুমাবো। তো মা ভাবলেন যে হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে ইউএসএতে, নাহলে এরকম ঝামেলা এরকম ভাবে সে কথা বলার না বলার মতো মানুষ না, বললো যে ঠিক আছে তুই আমাদের রুমে ঘুমা, আমাদের রুমে আমি তোকে জায়গা করে দিচ্ছি, মুক্তি ড্রয়িং রুম। তো সব যথারীতি সবাই ঘুমিয়ে পড়লো। ওই দিন রাতের বেলার মুক্তি একই জিনিস দেখে, এবার ড্রয়িং রুমে দেখছে অনেকগুলো মানুষ বসে আছে, আমি আপনাকে রাসেল ভাই একটু ফাস্ট বলার কারণে বলি নাই, ড্রয়িং রুমে একই মানুষ সবাই বসে আছে, 20-25 জন ড্রয়িং রুমে, এবং ওর সামনে পানি খেতে উঠে রাত্রে বেলা। ওই মুহূর্তে কিন্তু ওই যে মা বাবার রুমে কিন্তু ভাইয়া ঘুমিয়েছিল, তো দরজা লাগানো। পরের দিন যখন সকালে ঘুম ভাঙে সবার, এবং সবার ঘুম ভাঙে, সবার আগে ঘুম ভাঙে হচ্ছে আন্টির, আন্টির ঘুম ভাঙার পরে রাসেল ভাই রুমে যাওয়ার পর ছেলে মানে নিজের রুমে যেখানে ছেলে ঘুমাচ্ছিল যাওয়ার পর দেখে একটা মানুষ যদি ঘুমিয়ে থাকে ওই জায়গাটাতে আপনি দেখবেন যথাযথ অগোছালোই থাকবে, বাকিও যদি সরে যায় দেখে যে ওই রুমে কেউ নাই, অ্যাজ ইট ওয়াজ, যার কালকে রাতে যখন সে যখন আসে যখন ঘুমাতে যায় যেরকম ভাবে ছিল ঠিক সেরকম ভাবে আছে। কেমন একটা অদ্ভুত মানে ঘটনা ঘটছে তাদের সবার সাথে, আগে ছিল খালি মুক্তি একা, এখন তার মা বাবা এবং সে নিজে প্রত্যক্ষদর্শী। তো জিনিসটা সবার মানে ওনার কাছে খুব অদ্ভুত লাগছে, আসলো চলে গেল ছেলে, এটা যে আজকের ঘটনা বা একদিনের ঘটনা হতে পারত, হতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু এটা ঘটতেছে প্রতিদিন প্রতিদিন, দেখা যায় ওনার ভাই আসে রাত্রে 11টায়, পরের দিন সকালে চলে নেয় থাকছে না, সকালবেলা আসছে দুপুরে চলে যাচ্ছে, ওই আসা মুহূর্তে কারো সাথে কোনো কথা নেই, একটা কথা বলছে না সে। তো এর মধ্যে
জায়গাগুলো একটু খেয়াল করবেন আপনারা সবাই, একটু খুব উইয়ার্ড একটা জায়গা, পরে শুনলে বুঝতে পারবেন, আমরা এখানে তারপরে চলবে।
জি হাসান ভাই, শিওর। তো এর মধ্যে উনি চিটাগং ইউনিভার্সিটিতে চলে আসে, তার তো ওই জায়গায় ক্লাস শুরু হয়ে গেছে। তো ক্লাস শুরু হওয়ার মধ্যবর্তী সময়ে হঠাৎ করে একদিন, ওই দিন শনিবার ছিল, উনি ইউনিভার্সিটিতে যাচ্ছে, তো যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখে তার ভাই দাঁড়িয়ে আছে মুক্তি আপু। এর মধ্যে কুমিল্লায় কি ঘটছে সেটা তার মাথায় ছিল না, নাই মানে সে জানে না। তো দেখে যে ভাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, সে সামনে গিয়ে দৌড়ে গিয়ে, ভাই তোর কি হয়েছে তুই বল না কি হয়েছে, মানে ধাক্কাচ্ছে, বলে যে আমি যদি একটা মানুষ এটা যদি না হয় তাহলে আমি কিছুই ফিল করবো না, আমি তো একটা মানুষ ধরছি, নাড়াচ্ছি বারবার, কোনো অ্যান্সার দিচ্ছে না যে কেন আমি এরকম করছি, কেন এরকম করছি। একটা সময় মনে আছে যে আমি ছাদের মধ্যে একজনের সাথে এরকম কথা বলছিলাম, মাঝে সে জিজ্ঞেস করছে যে তুই কার সাথে কথা বলছিলি, কিন্তু আমি তো একজন মানুষের সাথে কথা বলছিলাম, তো হয়তো এরকম ভাবে আমি যে ধাক্কাচ্ছি মানুষটাকে, সেই মানুষটাও তো এখন আমি তো সেটা মানুষ ছিল না, হয়তো বা কি ছিল আমি জানি না, বারবার না আছে আমার ভাইটা হতে পারে না, এটা ইম্পসিবল, টোটালি মানে আউট অফ মাই নলেজ, এরকম কখনো হতে পারে না। তো এর মধ্যে আপনার ইউএসএ থেকে খবর আসলো যে একটু একটু ডিফারেন্ট, মানে উনি হঠাৎ করে শুনে ঘটনা যে ইউএস থেকে খবর এসছে যে চাচা, ওনার চাচা ইউএসএ থাকে, বলেছে যে ফাহাদের শরীর খুব খারাপ, ও হসপিটালে আছে, তোমরা সবাই ওর জন্য দোয়া করো। এটা শুনে সাথে সাথে ঢাকা চলে,
মানে ঢাকাতে আছে উনি, আর
কুমিল্লায় আছে,
কুমিল্লায় আছে, আর ঢাকাতে খবর আসছে যে না ওখানে ইউএসএতে
অসুস্থ, এবং সবাই মানে ওর জন্য সবাই দোয়া করো। জিনিসটা খুব বিদ্ঘুট, মানে খুব অদ্ভুত
ব্যাপার, মানে এখানে যে আছে তাকে আরেকজন বলছেন যে ইউএসএতে সে অসুস্থ।
তো সে ঢাকায় সাথে সাথে চলে আসে, এবং মুক্তিপুর ডিরেক্ট সাথে সাথে মা বাবার সাথে আসে, এবং ওনারা এসে খুব উত্তেজিত হয়ে যায়, তাহলে আমাদের সাথে প্রতিদিন কি হচ্ছে, খুব ভয় লাগছে জিনিসটা বলতে, কেমন জানি লাগছে আর কি বলতে, যে আমার সাথে এগুলো কি করছে, প্রতিদিন আমি আমার ছেলেকে দেখছি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, অথচ এটা কি আমার ছেলে অসুস্থ, এখানে
এসিটা দিয়ে দেন, ঘামছে একদম পুরোপুরি। তারপরে
না, আমার কাছে রাসেল ভাই সিরিয়াসলি ঘটনাটা অদ্ভুত লাগে। তো হঠাৎ করে সে বলে যে না তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো, ও যেন আমাদের কাছে সুস্থ হয়ে ফেরত আসে। বলে আপনি কি বলতেছেন এগুলো, আমাদের আমার কাছে প্রতিদিন আমার ছেলে আসে রাত্রেবেলা, তাহলে ওকে ওকে বাংলাদেশে আসে নাই, বলে যে আমি কিছু বলতে পারবো না, তোমার জাস্ট আল্লাহর কাছে দোয়া করো, ওই পাশ থেকে ইউএসএ থেকে এটা আসছে। খুব দুই তিন দিনের মধ্যে খবর আসলো, এবং খবরটা ওনার ফুপা পায়, ফুপাকে জানানো হয় যে ভাই উনি ওর ফাহাদ উনি মারা গেছেন আর কি। তো ওনার লাশ নিয়ে আমরা বাংলাদেশে আসছি।
অদ্ভুত ব্যাপার,
অদ্ভুত ব্যাপার, টোটালি অদ্ভুত ব্যাপার। এবং বিশ্বাস করতে পারছেন না এতদিন যা হচ্ছে তার সাথে যদি এটা জোড়া দিই, কিছুই মিলার কথা না, কিছুই মিলবার কথা না। তো বাংলাদেশে আসার পর টোটাল ওনার মার রাইট সাইডটা প্যারালাইজ হয়ে যায়, আপনার মুখের রাইট সাইডটা, উনি কথা বলতে পারতেন না। তো এটা দেখার পরে বাবাও মোটামুটি বাকরুদ্ধ হয়ে পড়ে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে যখন কফিন থেকে লাশটা বের করে, বের করার পরে মানে সবাই বিলাপ করে কান্না করে না রাসেল ভাই, তো ওই আপু লাশ ধরে জাস্ট বলছিল যে ভাই আমাকে ছেড়ে এভাবে তোরা তুই এভাবে এভাবে চলে গেলি। তো হাতটা যখন ধরতে যায়,
এটা খুব অদ্ভুত জায়গা,
হাতের মধ্যে কোনো আঙ্গুল পায় না রাসেল ভাই। ডান হাতটা যখন উঠায় ওই হাতের জায়গাতে কোনো ওই হাতে কোনো আঙ্গুল ছিল না। আমি ছিলাম না তাহলে আসলে জিনিসগুলো কি ঘটেছিল আমাদের সাথে। আসলে এটা বলার পর একটু টোটালি ইমোশনাল হয়ে যায় আমার কাছে। তো আমি যাচ্ছিলাম, আমি বুঝছিলাম না আপনার কাছে জিনিসটা শেয়ার করবো কিনা, আপনি অপরচুনিটি দিয়েছেন, আজকে শেয়ার করলাম। আসলে
কি বললেন যেন,
সাবিরা চৌধুরী
নাম বললেন, মুক্তি। আপনাকে অনেক ধন্যবাদ, যদি আপনি শুনে থাকেন আপনার ঘটনাটা আমরা শুনালাম।
ভূত FM, the night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুট 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আছে কোনো অতিথি নেই, আপনারা দেখতেই পাচ্ছেন আমি পড়ছি এবং আমাদের বেস্ট ঘটনাগুলো আপনাদেরকে শোনার চেষ্টা করছি। এবং আপনি যদি আমাদের SMS করতে চান, মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, উইচ ইজ bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আরজু একদিন হঠাৎ করেই ঘুম থেকে জেগে উঠলেন, বিছানায় তার পাশে আবিষ্কার করলেন অন্য একজনকে। ভাবুন তো কেমন লাগবে আপনার, আপনি একটা ঘরে শুয়ে আছেন এবং তারপরে হঠাৎ মাঝরাতে বা কোনো একটা সময় উঠে দেখলেন যে আপনার বিছানায় আপনি একা নন, আরো একজন আছেন। এই ঘটনাটা হয়তো মানে এরকম টাইপের ঘটনা হয়তো আপনার সাথে ঘটেছে বা আপনারা শুনেও থাকবেন, কিন্তু আরজুর ঘটনাটা একদম অন্যরকম বলে এটা সিলেক্ট করা হয়েছে। এবং এই যে আরজু একদিন হঠাৎ করে দেখলেন যে তার পাশে একজন শুয়ে আছে, তারপর থেকে আরজু ও তার পরিবারের সাথে ঘটে চলল একের পর এক ঘটনা। মিরপুরের আরজুদের ঘটনা শুনবো আমরা এবার, চলুন শুনে আসি ঘটনাটি। আপনি একটা জিনিস আমাকে প্লিজ একটু বলবেন কাইন্ডলি, যে আপনি বলছিলেন যে ওখানে নানান রকমের এরকম এক্সপিরিয়েন্স প্রতিনিয়তই আপনাদের হতে থাকে, এবং আপনি যখন স্টুডেন্ট তখন তো আপনি স্টুডেন্ট ছিলেন, যখন প্রথম এক্সপিরিয়েন্স করেন আপনার ঘরের জানালা দিয়ে কিছু একটা, না হ্যাঁ সেটাই মানে
এক্স্যাক্টলি,
আমরা ওই ঘটনাটা একটু শুনি।
ওকে ফাইন, আমি যখন ক্লাস 6 বা 7 এ পড়ি তখন 1993 বা 4 এর কাহিনী বলতেছি। তো আমার রুমটার পাশে ছিল মানে ওখানে একদম খোলা জায়গা ছিল, হ্যাঁ ওখানে অনেক কিছু দেখা যেত, খোলা একদম পাশেই ধরেন একটু পাশেই গাছ টাছ ছিল আর কি। তো আমি যেটা দেখতাম অনেক রাত পর্যন্ত পড়তাম, তো পড়ার সময় দেখতাম যে হঠাৎ করে একদিন আমার খেয়াল হলো যে আমার পাশ দিয়ে বেশ কিছু দূরে তো একটা হঠাৎ করে কিছু একটা চলে গেল।
আচ্ছা
হ্যাঁ চলে গেল, তো আমি প্রথমে খেয়াল করতে পারিনি, তো সেকেন্ড টাইমে যখন একটু মনোযোগ দিয়ে কি গেল দেখি, তো দেখার সময় দেখলাম যে বেশ বড় একটা মানে বানরের মতন আমার কাছে মনে হয়েছে, এটা ধূসর রঙের একটা ইয়া ছিল তার গায়ে। হ্যাঁ তো মনে হলো যে এরকম একটা কিছু গেল বানরের মতো। সেকেন্ড টাইম যখন আমি দেখলাম ভালো করে তখন দেখলাম না একটা বানরের বড় একটা লেজ আছে হয়তো আমাকে ক্রস করে, এটা আমার ফার্স্ট যখন দেখলাম। তো তারপরে হয়তো কি আমি অনেক দুঃস্বপ্ন দেখতাম, হ্যাঁ আমার অনেক ভয় লাগতো দুঃস্বপ্ন গুলো দেখতাম,
কেমন ছিল
কিরকম ছিল সেগুলো ধরেন আমি দেখতে পাচ্ছি যে আমাকে কেউ একজন ডেকে একদম নদীর পাড়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ কিন্তু আমি যেতে যাচ্ছি না, একদিন যেটা হইলো সেটা হচ্ছে তো আমি শুয়ে আছি গরমের দিন জানলাটা খোলা, তো হঠাৎ করে দেখা গেল যে আমার গায়ে একটা মানে ঠান্ডা বাতাস আসতেছে, হ্যাঁ আমার গায়ে লাগতেছে বাতাসটা। তো ভোরের দিকে 4:30 4:30 হবে, তো এরকম সময় তো আমি ঘুম মানে ঘুম ভেঙে গেল। তাকে দেখলাম যে ঠিক আমার বিছানায়, আমার বালিশে, ইনফ্যাক্ট আমার বালিশে কে একজন শুয়ে আছে, ওর নিঃশ্বাসটা আমার গায়ে পড়তেছে।
ও মাই গড।
তো নিঃশ্বাসটা যখন পড়তেছে তো তখন আমি চেয়ে দেখি যে আমার বালিশে একটা চিকন একজন বুড়া করে মানুষ, আমার এখনো মনে আছে চিকন, নাকটা অনেক চিকন, তো মুখটা আমার দিকে তাকায় আছে। আমি প্রথমে চোখ বন্ধ করে ফেলি, চোখ বন্ধ করার পরে আবার যখন তাকাই তো দেখা গেল যে না, স্টিল সে শুয়ে আছে এবং আমার দিকে কড়া ভাবে তাকায় আছে।
এটা আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার নিশ্চয়ই না, এবং এই ভদ্রলোককে নিশ্চয়ই আপনি এর আগে কোনোদিন
দেখেননি? না না না, স্টিল আমি ওনাকে কোনো সময় দেখিও নাই। তো এটা এবং ওনার পাঞ্জাবিটা ছিল অ্যাশ কালার, এরকম আমার এতটুকু মনে আছে। এটা করার পর তো আমি খুব ভয় পেয়ে যাই স্বাভাবিক, এবং ভয় পেয়ে আমি দৌড়ে আম্মার রুমে চলে যাই। তো সকালবেলা বলি যে এরকম এরকম আমি খুব ভয় পাইছি, তো এরকম আমি দেখেছি। হ্যাঁ, তো আমার বড় ভাইয়া যে আছে তো উনি, ও আবার বলছে তুই কি দেখছিস, এটা তো এরকম হইতে পারে না। তো ও আবার কয়েকদিন পর মেহমান আসার পরে, তো আসার জন্য ও আবার ওই রুমে স্টে করে, আমার রুমে আর কি। হ্যাঁ, তো স্টে করার পরে সকালবেলায় ও উঠে মানে খুব গম্ভীর। তো আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো বললো যে এরকম যে আমি তার টা কিছু দেখছি। কি দেখছো? যে এরকম খুব বুড়া মতন মাথায় টুপি আছে, ও বললো সেটা ছোট বাচ্চা নিয়ে, ঠিক ভোরের সময় যে আমি যেটা সময় সেই সময়টা দেখেছি 4:00 থেকে 5:00 মধ্যে, ওই সময় জানলা দিয়ে ওই বুড়া আর ছেলেটা ওকে ক্রস করে একবার যায়, মানে খাটের এই পাশে আসে আবার ক্রস করে ওই পাশে যায়। হ্যাঁ, তো এরকম চলতেছে। তো ওইটা দেখে ও খুব ভয় পেয়ে যায়,
স্বাভাবিক, খুবই স্বাভাবিক।
তো এটা আমাকে বলে, এটা আমাদেরকে বলে যে এরকম ও কিছু দেখেছে। ইনফ্যাক্ট কয়েকদিন পরে আব্বাও আমার রুমে ওই রুমেটায় থাকে। তো আব্বা কিন্তু সকালবেলায় মানে বলে যে কি দেখেছে সেটা বলে না, বাট সে যে ভয় পেয়েছে সেটা বলে যে আমি একটা কিছু দেখে ভয় পেয়েছি এই রুমে, বাট কি দেখেছে হয়তো আমরা ভয় পাবো বলে আমাদের সাথে শেয়ার করে না জিনিসটা। তো এরকমই ছিল আর কি ওই সময়টা। তো এই রুমটা নিয়ে আরেকটু আমি বলি রাসেল ভাই, যেটা হচ্ছে আমার যে আমার ব্রাদার ইন ল ছোট ছিল তখন 13-14 বছর তাজবি, তো ও কি করেছে, ও আমার ওই রুমে শুয়েছিল একদিন রাতের বেলা। তো আসার পরে সকালবেলা আমার কাছে, ভাইয়া তুমি আমার জানলা ধরে টানাটানি করেছো হাত। হ্যাঁ, তা আমি বললাম তো এটা কিন্তু কোনোভাবে সম্ভব না, জানলার বাইরে তো কিছুই নেই, আর ওখানে দাঁড়ানোর কোনো স্টে করার মতন কোনো জায়গাও না যে স্টে করে ওখানে দাঁড়ানো যাবে। তা আমি বললাম না, এটা তো হতে পারে না। আমি ওয়াইফকে বললাম যে এটা, ও কি বলতেছে এটা তো হইতে পারে না। না, ও তো বলতেছে ছোট, না না এরকম তো তুমি টান টানতেছো, না আমি টান টানি। তো এইটা ঘটনার পরে কিছুদিন, এই লাস্ট জুনে যেটা, এই বছরের জুনে যেটা হয়েছে সেটা আসলে খুবই ভয়াবহ, মানে আমি মানে খুবই ভয় পেয়েছি এইটাতে। আমার বেবি যেটা 5 years old, তো ও মানে জুনের 28-29 তারিখ আমার ডেটটা মনে আছে, তো ওই রাতের 2টার সময় কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে। তো এলাকায় একটা হয়তো বা খুব মেজর একটা প্রবলেমের জন্য তো আসতেছিল না, আমার আইপিএস এর ইয়েটাও শেষ হয়ে গেছিলো। তো ভোরের বেলা আমি ওই রুমটায়, হ্যাঁ, তো আমার বেবিটাকে নিয়ে মানে বাতাস আসতে আসতে জানলা খোলা, তো এরকম শুয়ে আছি, ও একটা সোফায় শুয়ে আছে জানলার বরাবর, আর আমি তার ঠিক পাশেই একটা সোফার মধ্যে হেলান দিয়ে আছি। তো ও ঘুমায় নাই, ও আমি বাতাস করতেছি, খুব গরম, জুন মাসের গরম। তো ইনফ্যাক্ট ও আমাকে হঠাৎ করে বলতেছে যে বাবা দেখো একটা জানালার পাশে কি জানি একটা দাঁড়ায় আছে, তো মানুষের মতন আমাকে দেখো 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 বাবা দেখো এটা বলতেছে। তো আমি হঠাৎ করে সে কি দেখতেছো বলছে, যে মানুষের যে বই যে জানালার পাশে যে দাঁড়ায় আছে। তো আমি ওদিকে না তাকায় ওকে জাস্ট ফুলে নিয়ে একদম বেডরুমে চলে আসছি। আসার পরে ওয়াইফকে বললাম, তো ওয়াইফ তো আতুল করছি পারছো যেটা কি দোয়া দূর পরে দিল। সকালবেলা জিজ্ঞেস করেছি যে বাবা তুমি কি দেখেছিল, তোর বাবা যে এরকম একটা মানুষের মতন বড় গোল একজন, হ্যাঁ, চোখগুলো লাল লাল উঠতেছিল, মানে ও বলছে মানুষ তো উঠতেছিল।
ভূত FM, the night comes alive with Gramophone. FM, the night comes alive with Gramophone.
আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফ এম এ, শুনছেন সবসময় রেডিও 48.2 FM and the night comes alive with Gramophone. আমরা বিশ্বাস করি যে আপনাদের সহযোগিতা পেলে আমরা যাবো বহুদূর, এবং আপনারা হয়তো অনেকেই
এখন বহুদূরেই আছেন আমাদের থেকে এবং ঈদের ছুটিতে হয়তো অনেকেই বাড়িতে ফিরেছেন এবং কত পরিচিত মুখের সাথে আপনাদের দেখা হচ্ছে। সারা বছরে কিন্তু আপনারা এখন যাদের দেখছেন তাদের খোঁজ খবর রাখার সময় পান না। আপনি চিন্তা করে দেখুন যে আপনার চারপাশে যে সমস্ত পরিচিত মুখগুলো আপনার সামনে আসছে দেখছেন প্রতিনিয়ত, তাদের কতটুকু চেনেন, কতটুকু বছরে কতবার কথা হয় তাদের সাথে। শরীফ এমনই একজন পরিচিত মুখ অরণ্য রিয়নের কাছে, না ভুল বললাম, বরং বলা যায় যে পরিচিত মুখের চেয়েও বেশি কিছু। সবাই তাকে ডাকে শরীফ পাগল। পাগল হোক আর যাই হোক, সে রিয়নের বন্ধু। কিন্তু এই বন্ধুত্বের গল্পেই হঠাৎ করে ঢুকে যায় ভয়। কি হয়েছিল শুনবো রিয়নের মুখ থেকে।
আমি হচ্ছি অরণ্য রিয়ন।
অরণ্য রিয়ন,
আমি এসেছি ধানমন্ডি থেকে।
জি,
বাট আমি এখন আমার যে ঘরটি বলতে যাচ্ছি
আপনার হোম ডিস্ট্রিক্টের,
হোম ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে জামালপুর জেলা। আর যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে জামালপুর জেলার যে স্টেশনটা মেলান্দি স্টেশন, আমার মানে বাসার পাশে যেটা, ওই স্টেশনটার ঘটনা।
আচ্ছা, আপনি এমনিতে ঢাকায় থাকেন, ঢাকাতে আপনি কতদিন ধরে আছেন?
অ্যাকচুয়ালি আমি কিন্তু আপনাকে বলেছি যে আমি পড়াশোনার কারণে ঢাকায় আছি। এটা আমি অনেক ছোটবেলা থেকে ঢাকায়, অ্যাকচুয়ালি যখন আমার আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন পড়াশোনার কারণে আমি আমার ফুপির বাসায় থাকতাম, তখন থেকে আসলে মানে বাবা মাকে ছেড়ে ঢাকায় থাকা হচ্ছে আমার।
শুনি আপনার ঘটনা।
অ্যাকচুয়ালি আমি ফার্স্টে বলে দিচ্ছি যে আপনারা হয়তো বা যারা মেলান্ত বা স্টেশনটার পাশে যারা থাকেন তারা এই ঘটনাটি অ্যাকচুয়ালি তারা জানেন। তো আমি বলছি যে আসলে আমি পড়াশোনার কারণে ঢাকায় রয়েছি, তো আমার বাড়িতে আসলে খুব বেশি একটা যাওয়া হয় না। তো আমি এক বছর পর বাড়ি যাই, তো ঈদেও মাঝে মাঝে যাওয়া হয় মাঝে মাঝে যাওয়া হয় না, তো দেখা যায় যে খুব কম বাড়ি যাওয়া হয়। তো আমার বাড়ি যাওয়ার জন্য জামালপুর জেলার যে মেলান্দি স্টেশনটি রয়েছে, তো ওই স্টেশনটার থেকে আমার বাড়ি যাওয়ার ডিস্টেন্স মেবি 10 মিনিটের একটা ডিস্টেন্স হবে। তো অ্যাকচুয়ালি আমি নিজে এক্সপ্লেন করি, আর মেলান্দি ওই স্টেশনটায় একটা পাগল থাকতো, তার পাগলটার নাম হচ্ছে শরীফ পাগল। তো শরীফ নামেই তাকে সবাই চিনত, পাগলটাকে। তো দীর্ঘ 15-16 বছর আনুমানিক সে একই জায়গায় একই স্টেশনে একই জায়গায় সে থাকছে। তো ওই পাগলটা মানে তার যে সে পাগল ছিল, বাট তার বিহেভিয়ার গুলো কিন্তু পাগলের মতো ছিল না।
ছিল না? আপনি হ্যাঁ আমাকে বলছেন অফের, আপনি বলেন।
তো তার বিহেভিয়ারটা ছিল একটা মনুষ্যের মতো, সে পাগল ছিল, সে পাগলামো করতো না।
আপনি বলেন যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো,
সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, অনেক তার চেহারা ছিল অনেক ফর্সা,
রাইট,
এবং তার দাড়ি ছিল কালো এবং মুখে অনেক দাড়ি ছিল, মানে সে একটা মনুষ্যের মতো সবসময় একটা ভাব নিয়ে থাকতো। আর তাই সে পাগলটার একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল যেটা আমার কাছে খুব ভালো লাগতো, সেটা হচ্ছে যে সে পাগল অথচ কিন্তু সে কিন্তু কোনো পাগলামো করতো না। এমনকি ওই পাগলটা ওই মেলান্দি স্টেশনটার মধ্যে কিছু সিলেক্টিভ লোক ছিল এবং কিছু সিলেক্টিভ দোকান ছিল যাদের কাছে সে চাইতো বা যারা যারা তাকে কিছু দিলে সে খাইতো, অথচ কিন্তু সে কারোর কাছে কিছু চাইতো না, শুধু যাদেরকে সে পছন্দ করতো তাদের কাছ থেকে সে নিত,
সবার কাছ থেকে নিতে চাইতো
না, নিতে চাইতো না, বা সবাই তাকে দিলেও সে নিত না, এবং ওইসব লোকদের কাছে সে যা চাইতো তারা দিত, কিন্তু বেশি দিলে তারা সেও মানে সে পাগলটা নিত না, মানে অন্যরকম টাইপের একটা পাগল ছিল। সে সে সবসময় মানে একটা ভাব নিয়ে বসে থাকতো, মনুষ্যদের মতো তার একটা ভাব ছিল। তো এই জিনিসটা আমার ভালো লাগতো যে একটা পাগল অথচ সে পাগলাম করে না। তো রাসেল ভাই, আমি আপনাকে বলে রাখি যে ওই যে পাগলটা সবার কাছ থেকে যে কিছু নিত না, তো ওই পাগলটা কিন্তু আমার কাছ থেকে নিত, মানে ওই যে সিলেক্টিভ কিছু লোক ছিল যাদের কাছ থেকে সে নিত, তো ওই পাগলটা কিন্তু আমার কাছ থেকে নিত এবং ওইসব সিলেক্টিভ লোকদের মধ্যে আমি ছিলাম একজন। তো আমি যখন অনেক তখন ছোটই ছিলাম বলা যায়, তো আমি যখন বাড়ি যেতাম, তো বাড়ি যাওয়ার জন্য আমি ট্রেনে কিছু খাবো বলে আমার ফুপি আমাকে অনেক খাবার করে দিত, লাইক স্যান্ডউইচ তারপর ফ্রুটস দিত ট্রেনে খাওয়ার জন্য। তো আমি সেই খাবারগুলো আমি ট্রেনে আসলে খেতে টানিতে ফিল করি, তো ওই খাবারগুলো থেকে যেত আমার ব্যাগে। তো আমি করতাম কি যে ট্রেন থেকে নেমে ওই স্টেশনটাতে মেলান্দি স্টেশনটাতে আমি শরীফ পাগলটাকে আমি খাবারগুলো দিয়ে যেতাম এবং সে আমার কাছে কিন্তু নিত। তো এরকম ভাবেই আমি 2013 ডিসেম্বরে মাঝামাঝি দিকে হবে, যেটা ঠিক আমি মনে করতে পারছি না, তো 2013 মানে আজ থেকে প্রায় 1 বছর আগে এই একটা শীতের টাইমে হবে আমার ঘটনাটা। তো আমি তখন ডিসেম্বরে 2013 যখন বাড়িতে যাই গত বছর, তো তখন অনেক শীত ছিল, 5টার দিকে আমার ট্রেন ছিল 5টায়, তো ট্রেনে যাব। তো ওই ট্রেনটাই যখন আমি উঠি, ওঠার পর রাতে পৌঁছতে 9:30 বেজে যায়, 9:30 আমি ওই মেলান্দি স্টেশনটাতে পৌঁছাই। পৌঁছানোর পর তো আমি ভাইয়া একটা কথা বলে রাখি যে আমি যখনই বাড়িতে যাই বা যখনই যেতাম, তখন কিন্তু আমার স্টেশন থেকে ওই পাগলটার কথা মনে পড়তো যে আমি ওই মেলান্দি স্টেশন নেমে ওই পাগলটাকে দেখবো এবং সে আমার কাছ থেকে কিছু নিবে। এই জন্য আমি স্টেশন থেকেই কিছু কিনে নিতাম তার জন্য, কিছু খাবার, হ্যাঁ ওনার জন্য কিছু খাবার কিনে নিতাম, শরীর পাগলটার জন্য কিছু খাবার কিনে নিতাম। তো এত চলে আমি 2013 যখন বাড়িতে যাই, তো বাড়ি যাওয়ার সময় আমি তার জন্য কিছু ফ্রুটস কিনি, তারপর কিছু ড্রিঙ্কস কিনি, তারপরে কিছু স্যান্ডউইচ কিনি, মানে যেসব খাবারগুলো আমি বেশি খেতে পছন্দ করি সেই খাবারগুলো তার জন্য আমি কিনি। কিনে নিয়ে যখন আমি যাই, যাওয়ার পর আমি রাতে 9:30 দিকে আমি পৌঁছাই। পৌঁছানোর সময় আমি খুঁজছিলাম যে শরীফ পাগলটি কোথায়, অ্যাজুয়ালি যেখানে আমি তাকে দেখে আসছিলাম আমি সে পাগলটা কিন্তু সেখানে দেখতে পাইনি। ব্যবহার করা হয় না, ভেঙে গেছে। তো ওই টিস্টলটার পিছনে সাদা কাপড় পরা ওই শরীর পাগলটাকে আমি দেখতে পাই, নোটিশ করি দূর থেকে। তো তার কাছে যখন যাই, যাওয়ার পর দেখি সে বসেছিল, মানে সে সবসময় বসেই থাকে আর সবসময় মাথা নিচু করে কি যেন একটা ভাবে, মানে মনুষ্যদের মতো তার একটা আচরণ ছিল আর কি। তো আমি যাওয়ার পরে এক বছর কি তারও বেশি হবে, অনেকদিন পর তার সাথে দেখা, তো আমি তাকে জিজ্ঞেস করি যে আচ্ছা শরীফ কেমন আছিস তুই? তো সে বলে যে
তুই করে বলতেন।
হ্যাঁ, আমি তাকে তুই করে বলতাম, শরীফ পাগল সবাইকে তুই করে বলতো, এবং ওই স্টেশনটাতে যেসব মানুষ তাকে চিনতো সবাই তাকে তুই করে বলতো।
বয়সের ডিফারেন্স আপনার সাথে কত হবে?
শরীফের বয়স হবে 50 বছরের উপরে।
আচ্ছা,
আমার তারপরে আমি শরীফকে তুই করে বলতাম, বলে যে ঠিক না, তারপরে আমি বলতাম কেন জানি আমার ভালো লাগতো, সবাই তাকে তুই করে বলতো, আর শরীফ পাগলটা সবাইকে তুই করে বলতো।
আচ্ছা,
তো আমি তাকে বলি যে কেমন আছিস? তো শরীফ বলে যে হ্যাঁ ভালো আছে। আমি বললাম যে এতজন কিছু খাবার নিয়ে এসছি আমি, তো এই খাবার গুলা তোর কাছে রাখ। তো আমি ভাবছি, আপনাকে বললাম যে আমি স্টেশন কমলাপুর থেকে যখন ট্রেনে উঠছিলাম, তো ওঠার সময় আমি ওর জন্য খাবার কিনে নিয়েছিলাম, তো সেই খাবার গুলো আমি ওকে দিই। তো সে খাবার গুলো রাখে, রাখার পর আমাকে বলতেছে যে টাকা দে। তো আমি বলছিলাম যে কত টাকা দিব, তো আমাকে বলছে যে 10 টাকা দে। তার চাহিদাটা ছিল খুব সীমিত, সে ওই যেসব মানুষকে পছন্দ করতো তাদের কাছ থেকে সে টাকা চাইতো বা টাকা নিত, খাবার নিত, বাট টাকাটা ছিল খুব কম, 10-5 টাকা, বেশি সে কখনো চাইতো, তার চাহিদা ছিল খুবই সীমিত। তো আমি তাকে অন্ধকার ছিল স্টেশনটা, যেহেতু একটু বাইরের সাইডে ভাঙা যে পুরাতন স্টেশনটা ছিল তার ওইখানটাতে, পরে আমি অন্ধকারের মধ্যে মানিব্যাগটা খুব মানে একটু খুলে দেখি যে পাশে 20 টাকা, তো আমি 20 টাকাটা তাকে দিই। তারপরে সে আমাকে বললো যে কত টাকা দিলি, আমি পরে বলছি যে 20 টাকা দিছি। তো সে বলছে যে না 20 টাকা না, 10 টাকা দে আমাকে। তারপরে আমি একটু আলোর মধ্যে এসে মানে একটু খুঁজে 10 টাকা নিয়ে তারপর 10 টাকা দিলাম, সে আমাকে 20 টাকা ফেরত দিয়ে দিল, সে রাখতো না সেটা। তো আমি টাকাটা নিয়ে বাড়ি চলে আসলাম, বাইরে বাবা বাইক নিয়ে ওয়েট করছিল আমার জন্য। তো বাবা আমাকে বলছিল যে এত লেট হলো কেন, সবাই তো বিয়ে আসতাম। পরে বললাম যে আমি একটু পিছনের বগিতে ছিলাম, এর জন্য একটু লেট হয়ে গেল, বাট আমি বললাম না যে একটা পাগলের কথা বললাম না, কেননা এটা আসলে বলাটা ঠিক হবে না, কারণ আমি এক বছর কি অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি, ফার্স্ট বাবা আমার জন্য ওয়েট করছে, বাবার সাথে আমি না দেখা করে আমি একটা পাগলের সাথে কথা
বলি, হয়তো ভালোভাবে নেবেন না,
নেবেন না। এই জন্য আমি তাকে বললাম না, আমি বললাম যে আমি পিছনে কামিতে ছিলাম, একটু বেরোতে লেট হয়ে গেল। তো তারপর বাসায় ফেরা হলো, বাসায় ফিরলাম, বাসায় ফেরার পর ফ্রেশ হলাম, মানে ব্যাগটা রাখলাম রুমে, তারপর ফোনটা রাখলাম, রেখে ওয়াশরুম থেকে ওয়াশ ফ্রেশ হয়ে এসে, তো আমি যখন আমার রুমটাতে ঢুকি একটা অদ্ভুত জিনিস আমি দেখতে পাই, বুঝতে পারি। তো এসএল ভাই আমার রুমটাতে মানে আমি ঠিক বোঝাতে পারছি না যে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে
হঠাৎ করে,
হঠাৎ করে, বাট আমি কিন্তু রুম থেকে
একটু আগেও বেরিয়েছিলাম,
বাট রুমটাতে আসার পর আমি দেখি যে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো আমি প্রথমে চিন্তা করি যে আমি যে পারফিউম ইউজ করি তার স্মেলটা আসলে এরকম না, এই স্মেলটা আরো বেশি নাই। তো তখন আমি মানে একটু খেয়াল করে দেখলাম যে স্মেলটা কিন্তু আমার ওই মানিব্যাগ থেকে আসছিল। তো মানিব্যাগটাই ওই টাকাটা যখন আমি বের করি যে সামুচিটা আমাকে রিটার্ন দিল পাগলটা, তো ওই টাকাটা মধ্য থেকে কিন্তু ওই স্মেলটা বেরোচ্ছে। বিষয়টা আমি আসলে খুব বেশি একটা যে মানে অন্যরকম ভাবে সেটা কিন্তু আমি নেইনি, কারণ সে কিন্তু অনেক পরিষ্কার ছিল। আমি ভেবেছিলাম যে হয়তো তার হাতে কোনো আতর ছিল বা এরকম একটা পার্সন ছিল তার হাত থেকে টাকাটা আমার কাছে এসছে, এই কারণে হয়তো বা স্মেলটা বেরোচ্ছে। তো তারপর আমি বাড়িতে ছিলাম কয়েকদিন, 3-4 দিনের মতো বাড়িতে ছিলাম। থাকার পর আমি এখন ঢাকায় ব্যাক করব। তো রাসেল ভাই আপনাকে বলেছি যে আমাদের বাড়িটা হচ্ছে মেলান্দু স্টেশনটা থেকে 10 মিনিটের ডিস্টেন্স, আর মেলান্দু স্টেশনটাতে কিন্তু আমার একটা মামার বাসা আছে, মানে বাসাটা এতটাই কাছে যে স্টেশনটা থেকে মামার বাসাটা দেখা যায়, ইভেন মামার বাসার জানলা থেকে স্টেশনটা দেখা যায়, মানে একদমই কাছে বলা যায়। তো অনেকদিন পর যেহেতু বাড়ি যাওয়া হয়, অনেকদিন পর যেহেতু বাড়িতে যাই, তো সব রিলেটিভদের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমাকে দেখবে, এতদিন পর বাড়িতে যাচ্ছি তো সবাই আমাকে দেখতে চাইতো। তো মামা ফোন করে আমাকে বলতেছে যে তুমি অনেকদিন পর বাড়িতে আসছো, তুমি তো চলে যাবো, তো তুমি আজকে রাত্রে আমাদের বাসায় থাকো, থাকায় কালকে সকালে তোমাকে ট্রেন উঠে দেবো, কালকে সকালে চলে যাবো, কালকে সকালে আমার 7:20 ট্রেন হবে, 7:20 চলে
আমি ঢাকা চলে আসবো।
হ্যাঁ, ঢাকায় আমি ব্যাক করবো, 3 দিন থাকার পর ঢাকায় ব্যাক করবো। তো আমি মামার বাসায় যাই, মামার বাসায় যাওয়ার পর তো রাসেল ভাই আপনি জানেন মেবি যে গ্রামের মধ্যে কিন্তু বা ঢাকার বাইরে মানুষের কিন্তু খুব আলদি ঘুমিয়ে যায়, বিশেষ করে শীতের বেলায়, শীতের সময়টাতে তার খুব কাজ শেষ করে খুব আর্লি ঘুমিয়ে যায়। এতে ধরেন 9টা কি 10টার দিকে গ্রাম অঞ্চল গুলোতে দেখা যায় যে 9টা 10টার দিকে কিন্তু কোনো সাড়া শব্দ নেই। এটা কিন্তু ঢাকার বাইরে জিনিসগুলো
সব সময় আমি শুনেছি যে ঢাকার বাইরে এরকম হয়। তারপরে
তো তারপরে আমি মামার বাসায় আসি, সকালে চলে যাব। তো মামার বাসায় আসার পর তো খাওয়া শেষ করে রাতে ডিনার কমপ্লিট করে সবাই ঘুমিয়ে গেল, তো আমিও ঘুমিয়ে যাই। তো আমার ঘুমা ছিল না, আমি ঘুমার জন্য ট্রাই করছিলাম, কারণ আমি ঢাকায় দেখা যায় যে 2-3টা বেজে যায় কিন্তু ঘুমাতে ঘুমাতে রাতে। তো আমার ঘুমা ছিল না, আমার কেমন যেন খারাপ লাগছিল যে আমি ঘুমাতে পারছিলাম না। তো আমি দেখছিলাম যে জানলা থেকে দেখা যাচ্ছে যে স্টেশন গুলা টিচার গুলাতে কিন্তু লাইট জ্বালানো ছিল, মানুষজন বসে গল্প করছে বেঞ্চে বসে, টিভি দেখছে, এরকম আর কি। তো আমি ভাবলাম যে স্টেশনটা একটু ঘুরে আসি যেহেতু ঘুম আসছে না। তো আমি আমার পাশে আমার কাজিন ছিল, ওর নাম হচ্ছে রোমিও, তো কাজিনটা ঘুমিয়েছিল আমার পাশে। তো আমি ওকে ডাকলাম, তাকে বলছিলাম যে উঠো আমার একটু বাইরে ঘুরে আসো, আমার ঘুম আসছে না। তো ও বলছিল যে ওর এক্সাম আছে কালকে, তো ও এখন উঠতে পারবে না, ওর ঘুমাতে হবে, কারণ কালকে খুব মর্নিং ওয়াকে বের হতে হবে। তো আমি মানে একাই যাই, পরে একাই যখন আমি যাই স্টেশন দিয়ে, যাওয়ার পর আমার ভাই মানে অ্যাকচুয়ালি ওই পাগলটার প্রতি কেমন একটা মায়া কাজ করতো, কেন একটা ভালো লাগা কাজ করতো, যে একটা পাগল হচ্ছে সে কোনো পাগলাম করে না, একটা মনীষীদের মতো তার ভাব এত পরিষ্কার থাকে সবসময়, মানে তার পাগলের মতো তার কোনো ধরনের ক্যাটেজ কিন্তু সে শুরু করতো না, মানে এত একটা ই ছিল আর কি, মানে একটা ডিফারেন্স ছিল। তো আমি যখন স্টেশনটা যাই, যাওয়ার পর চাটা খাওয়ার পর আমি একটু হাঁটছিলাম যখন, তো আমি পাগলটাকে একটু খোঁজার জন্য মানে দেখলাম যে ওকে আমি এজ যেখানে দেখে আসতাম সে ছোটবেলা থেকে 15-16 বছর যাবৎ সে যেখানে থাকতো
একই জায়গায় থাকতো,
কিন্তু এরপর যে আমি তাকে দেখলাম মানে 2013-তে যে বাড়িতে যাই তখন যে দেখলাম, কিন্তু আমি ওই জায়গাটা তাকে পাই নাই
এবং আজকেও পেলাম না।
হ্যাঁ, আমি ওই তখনও পেলাম না, ওই দিনটা তো আমি যে গেলাম তারপর তখন আমি পেলাম না। তো দেখি যে ওই যে ক্রিস্টলটা ছিল তার কিছুটা দূরে আজও সে ওই সাদা কাপড় পরে কিন্তু মাথা নিচু করেছিল, আমি দূর থেকে তাকে এটা দেখতে পেলাম। যখন আমি কাছে যাই, যাওয়ার পর দেখি যে সে কাঁদছিল, আমি তাকে জিজ্ঞেস করি যে শরীর কি হয়েছে তোর, তুই কাঁদছিলি কেন? আমি তাকে তুই করে বলতাম যে তুই কাঁদছিলি কেন, কাঁদছিস কেন, কি হয়েছে তোর? তো ও আমাকে বলছে যে ওর খুব শীত লাগছে, খুব কষ্ট হচ্ছে। তো এই জিনিসটা শোনার পর রাসেল ভাই আমার খুব কষ্ট হচ্ছিল যে একটা পাগল সে সবার কাছে চাইতে পারে না, সবার কাছ থেকে সে চায় না, তো তার সাথে কষ্ট হচ্ছে। তো আমি আমার গায়েটার জ্যাকেট ছিল অ্যাশ কালার, সেই জ্যাকেটটা আমি খুলে ওই শরীফ পাগলটাকে দিলাম যে এটা তুই পরে নে। তো এটা দিলাম, তারপর সে নিলে, নেওয়ার পর আমাকে বলছে যে টাকা দে। তো আমি বললাম যে কত টাকা, সে আমাকে বলছিল যে 100 টাকা দে। রাসেল ভাই এই ফার্স্ট সে আমার কাছে 100 টাকা চাইলো, ইভেন ওই এলাকাতে যে সিলেটি পুলিশ গুলা ছিল তাদের কাছে সে টাকা চাইতো, সে কখনো 10-5 টাকার উপরে কারো কাছে
চাইতো, লাগতো না
আসলে। হ্যাঁ, তো 100 টাকা চাইলো প্রথমে, তো আমি তাকে 100 টাকা দিলাম, কারণ এতদিন পর ভাই চাই যাওয়ার পর একটা পাগলের একটা মায়া কাজ করে তাকে আসার পর তাকে আমি অনেক মনে করি, অনেক তার কথা মনে পড়ে, তো আমি তাকে 100 টাকা দিলাম। তারপর সে আমাকে বলে তুই চলে যা, আমার ভালো লাগছে না, মানে সে আমার সাথে কোনো কথা বলতে সে আর ইন্টারেস্টেড না, আমাকে বলে তুই চলে যা আমার ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। তো আমি চলে আসি, চলে আসার পর যখন স্টেশন থেকে বের হয়ে আমি সরাসরি যখন বাসার দিকে রওনা হয়ে গেলাম, তো মেলান্দ স্টেশনটার খুব কাছেই আর কি, পাশেই একটা মানে মাঝামাঝির দিকে আমার মামার বাসাটা আর স্টেশনটার মাঝামাঝির দিকে একটা কবরস্থান রয়েছে। তো দেখি যে ওই কবরস্থানে আমার গায়ের এসকালেটার জ্যাকেট পরে, ওই রাতের তখন মেবি 1টা বাজে, তো 1টার দিকে একটা লোক কবরটার পাশে দাঁড়িয়ে মাথা নিচ করে আছে। তো কুয়াশার মধ্যে, অনেক শীত ছিল, কুয়াশার মধ্যে আমি জিনিসটা খুব মানে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না, একটু কাছে যাওয়ার পর দেখি যে ওই শহীদ নামের পাগলটি কিন্তু ওই কবরের সামনে দাঁড়িয়ে ছিল। তো আমি ওকে মানে আমি তখন শকড হয়ে যাই যে যে মানুষটিকে আমি দেখলাম যে কিছুক্ষণ আগে আমার সামনে, তার কাছ থেকে আমি চলে আসলাম, সে বসেছিল, এখন দেখি যে সে আমার আগে এখানে চলে আসছে। আর রাসেল ভাই ওইখানে আসার কিন্তু কোনো আদার কোনো ওয়ে ছিল না আসার, ওই আমি যেখান থেকে আসছি ওই দিকটা ছাড়া অন্য কোনো দিক রাস্তা ধরে আসার কিন্তু কোনো অপশন ছিল না, আর যদি থাকতো সেটা কিন্তু অনেক লং একটা ওয়ে, ঠিক অনেক ঘুরে ফিরে প্রায় আধা ঘন্টার উপরে লেগে যাবে, যেখানে আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি। তো আসার পর আমি তো তখন মানে ওকে জিজ্ঞেস করি যে তোকে আমি মাত্র ওখানে দেখলাম এখানে তুই কবরের সামনে এত রাতে তুই দাঁড়িয়ে কি করছিস, শরীফকে যখন আমি এটা জিজ্ঞেস করি শরীফ কোনো কথা বলছিল না। তো একই কোশ্চেন আমি ওকে 3 বার জিজ্ঞেস করি যে তুই এখানে মানে তুই এখানে এভাবে দাঁড়িয়েছিস কেন, এত রাতে কবরের মাঝখানে এরকম কবরের সামনে দাঁড়িয়ে কি করছিস, যখন আমি 3 বার একই কোশ্চেন করি সে যখন কোনো অ্যান্সার করছিল না, তো আমার তখন কেমন যেন লাগছিল যে একটা মানুষকে আমি কিছুক্ষণ আগে দেখলাম, এখন আবার তাকে দেখছি, তো তারপর আবার আমি তাকে কোশ্চেন করছি কোনো অ্যান্সার করছে না। তো আমি বাসায় চলে আসি, আসার পর আমি যখন দরজা নক করি তখন মেবি রাত 1:45 বাজে, তো তখন আমার কাজিন দরজাটা খুলে, খোলার পর তো আমাকে দেখে সে অবাক হয়ে গেছে, বলছে যে এত শীতের মধ্যে তুমি কোনো শীতের কাপড় না পরে তুমি বাইরে গেছো, তোমার কষ্ট হচ্ছে না, তুমি এত শীতের মধ্যে বাইরে গেছো। পরে আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি আমি আমার গায়ের জ্যাকেটটা ছিল ওটা আমি স্টেশনে গিয়ে শরীফ পাগলকে দিয়ে আসছি, কারণ খুব কষ্ট পাচ্ছিল শীতে। তো এটা শুনে কিন্তু রাসেল ভাই আমার সেই কাজিন কিন্তু অনেক হাসছিল, মানে সে অনেক হাসছিল, আমি মানে বুঝতে পারছিলাম না যে সে হাসছে কেন। তো আমি তাকে বলছি যে হাসছো কেন, একটা মানে জ্যাকেট দিচ্ছে আমি ঢাকায় গিয়ে আবার কিনে নিবো, তো এটা আবার হাসির কি হলো, আমার কষ্ট মানে খারাপ লাগছে, আমি তাকে জ্যাকেটটা দিয়ে দিচ্ছি, তার কষ্ট আমার ভালো লাগে না, আমি জ্যাকেটটা দিচ্ছি, তো এটা তুমি হাসার কি হলো। তো সে দেখি আরো হাসছে, তো আমার কাজিন জিজ্ঞেস করলাম আসলে হাসছো কেন, তো আমার কাজিন তখন বলছিল যে শরীফ পাগল আজ থেকে প্রায় 1 বছর আগে মারা গেছে।
Boot FM, the night comes alive with Gramophone. Boot FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত এফএম, এবং ভূত এফএম এ আমরা স্পেশাল একটা এপিসোড শুনছি, যেখান থেকে বিভিন্ন জায়গার বিভিন্ন এপিসোডের ঘটনা সংগ্রহ করে সংকলন করা হয়েছে এবং সেটাই আপনারা শুনতে পাচ্ছেন। আচ্ছা, আপনার বিছানায় আপনি একাই শুয়ে আছেন, কিন্তু ঘুম ভেঙে জেগে উঠে দেখলেন, একটু আগে বলেছিলাম মানুষের কথা না, এবার মানুষ না, আপনি দেখলেন একটা দুইটা তিনটা পা। আচ্ছা, দুইটা পা তো আপনার, কিন্তু আরেকটি সেটা কার, যদি জানতে চান তাহলে শুনতে হবে পরের অডিও ক্লিপটি। হ্যাঁ, আর সব ঘটনার মতো এই অডিও ক্লিপটিও পুরনো, আশা করছি আপনাদের ভালো লাগবে।
হ্যালো রাসেল ভাই, আমার নাম ঋতম, আমি ভূত ফিল্মের একজন বিশাল বড় ফ্যান অ্যান্ড রেগুলার লিসনার। আমি ইন্ডিয়াতে ব্যাঙ্গালোর শহরে থাকি কর্মসূত্রে, বাট আই এম অরিজিনালি ফ্রম ক্যালকাটা, আর আমার এই যে ঘটনাটা আমি শেয়ার করব এটাও ক্যালকাটাতেই আমার সাথে এবং আমার ফ্যামিলির সাথে ঘটেছে। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা, আমরা একটা নতুন অ্যাপার্টমেন্ট নিয়ে সেখানে মুভ করি, খুব মন দিয়ে খুব অনেক ইনভেস্টমেন্টস করা হয়েছিল ওই অ্যাপার্টমেন্টটাতে, কিন্তু আনফর্চুনেটলি ওখানে এমন কিছু ইনসিডেন্টস ঘটে যে আমাদের এত শখের অ্যাপার্টমেন্ট ওটা ছেড়ে আমাদের অন্য জায়গায় মুভ করে যেতে হয়েছিল ভেরি সুন ইন এ ভেরি শর্ট টাইম। তো এইভাবে শুরু হয় অ্যাপার্টমেন্টে, প্রথমে আমরা যখন মুভ করলাম ইনিশিয়ালি এভরিথিং ওয়াজ ওকে, তারপর যেটা হয় আমরা একটা স্বপ্ন দেখতে শুরু করি, আমি আমার বাবা মা, এবং ঘটনাচক্রে আমরা যখন আমাদের নেবারদের সাথে কথা বলি যারা ফ্ল্যাটের ওই ডিরেকশনেই থাকতো, মানে ধরুন আমার উপরে বা আমাদের ঠিক নিচে ওই দিকে যারা থাকতো, এভরি ওয়ান সবাই একই স্বপ্ন দেখছিল। এটা খুব অদ্ভুত, এটা কোনো সাইন্টিফিক ভিত্তি আমরা খুঁজে পাইনি যে একই স্বপ্ন কি করে এতগুলো মানুষ দেখতে পায়। এবং স্বপ্নটা এরকম ছিল যে আমাদের অ্যাকচুয়ালি আমার জানলা দিয়ে নিচে তাকালে আমাদের ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের ক্যাম্পাসের মধ্যে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ছিল, কিন্তু স্বপ্নে আমরা দেখতাম যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটা নেই, তার জায়গায় একটা বিশাল বড় গাছ, খুব বড় গাছ, বট গাছের মতন, এবং তার ডালপালা গুলো জানলা দিয়ে দেয়াল ভেঙে গোটা ঘরের মধ্যে ঢুকে দেয়াল জুড়ে সিলিং জুড়ে ডালপালা গুলো ছেয়ে আছে। এই গাছের স্বপ্নটা আমরা সবাই দেখতাম। এটা বলা হয় যে অল অ্যারাউন্ড বেঙ্গল এটা মানা হয় যে এই বড় যে গাছটা, দ্যাট ইজ বট গাছ, এটাতে ব্রহ্মদৈত্যী থাকে। ব্রহ্মদৈত্যী ইজ লাইক অ্যান এনশিয়েন্ট গার্ডিয়ান স্পিরিট, লাইক অ্যান এনশিয়েন্ট ডিমন, কিন্তু ইজ মোর অফ আ প্রোটেক্টর, উনি রক্ষা করেন। কিন্তু বলা হয় যে বট গাছ কোনোদিন কাটতে নেই, বা কাটলেও সেখানে একটা রিচুয়াল বা একটা পুজো কিছু প্রসেস করা উচিত, মানে ডিস্টার্ব করা উচিত না ব্রহ্মদৈত্যী বা এরকম স্পিরিটকে ডিস্টার্ব করা উচিত না। তো আমরা তারপর খবর নিয়ে জানতে পারি যে আমাদের ঠিক যে জায়গাটায় আমরা দেখতাম ওই গাছটার স্বপ্নে, অ্যাকচুয়ালি সত্যিকারের ওই জায়গাটাতে ওই রকম একটা গাছ ছিল যেটা কেটে অ্যাপার্টমেন্টটা কনস্ট্রাক্ট করা হয়েছিল এবং কোনো পুজো করা হয়নি। তো যাই হোক, এটা দিয়ে শুরু হয়েছিল ঘটনা, এবং এটা নাইটমেয়ারের মতো, মানে আমরা এটা রোজ দেখতাম এই স্বপ্নটা, রোজ একবার না একবার এই স্বপ্নটা আমরা দেখতাম। যাই হোক, এর পরে যেটা আস্তে আস্তে শুরু হয় সেটা হচ্ছে আমাদের যে ব্যালকানিটা ছিল ড্রয়িং রুমের, সেটা একটা টানা কাঁচের ব্যালকানি ছিল, একটা গোটা দেয়াল জুড়ে কাঁচের স্লাইডিং ডোর ছিল। তো সেখানে না খালি দেখা যেত যে কেউ একজন বসে আছে, একজন বয়স্ক মহিলা, সে আমাদের ব্যালকানিতে যে চেয়ারটা থাকতো সেখানে বসে আছে, বা কাঁচে মুখ রেখে হাত রেখে আমাদের দিকে দেখছে, বা হেঁটে বেড়াচ্ছে, বা ব্যালকানির কোনায় দাঁড়িয়ে আছে, কিন্তু ব্যালকানিতেই আছে, এটা এটা দেখা যেত। এবং প্রথমে মনে হতো মনের ভুল, কিন্তু তারপর জিনিসটা খুব রেগুলার হয়ে যায়। এবং শুধুমাত্র আমরা নয়, আমাদের বাড়িতে যত কাজের লোক ছিল, সার্ভেন্টস বা আমাদের ধরুন যারা রিলেটিভরা এসে নাইট স্টে করতো, অনেকেই কিন্তু ওনাকে দেখতে পেতেন। শুধুমাত্র রাতে নয়, ওনাকে দিনের বেলা, বিকেল বেলা অনেক সময় দেখা যেত। এরকম পুরো মানুষের মতো চেহারা, রক্ত মাংসের মানুষের মতন, কোনো ট্রান্সপারেন্ট ট্রান্সলিউশন কিছু নয়, সাদা ময়লা কাপড়, ছিপছিপে লম্বাটে চেহারা, চোখ একদম কোটরে ঢুকে আছে, ধরুন 70-80 বছর বয়সের একজন মহিলা, চামড়া কুচকানো, সাদা চুল, ওনাকে দেখা যেত। উনি কিছুই বলতেন না, কিছুই করতেন না, কিন্তু শুধু তাকিয়ে থাকতেন, খুব স্পুকি একটা দৃষ্টিতে উনি তাকিয়ে থাকতেন। এবং এটা আস্তে আস্তে অনেক রেগুলার হয়ে গেল, মানে অনেক বেশি ওনাকে দেখা যেত। ধরুন আপনি ব্যালকানির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি যখন দেখলেন কি ব্যালকানি দিয়ে কেউ একজন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উনি ব্যালকানির ডান দিক থেকে বাদিক, বাদিক থেকে ডান দিকে হেঁটে চলে গেলেন। তারপর অনেকে আমাদের এটাও বলেছে যে তারা যখন রাস্তা দিয়ে নিচে পাস করে আমাদের বাড়ির দিকে, তারা যখন তাকায় উপরে, তখন তারা কিন্তু দেখতে পায় যে আমাদের ব্যালকানিতে কেউ একজন বসে আছে। এবং যে ডিসক্রিপশনটা ওনারা যে বর্ণনা দিয়েছেন, ইট ইজ এক্স্যাক্টলি সেম, আমরা যে মহিলাকে ঘরের মধ্যে থেকে দেখতে পাই। তো যাই হোক, আমরা এটা জানা যায় যে হয়তো ওই বাড়িটা হওয়ার আগে ওখানে যে, ওখানে একটা পুরনো বাড়ি ছিল, মানে অ্যাপার্টমেন্ট কনস্ট্রাকশনের আগে একটা পুরনো বাড়ি ছিল, সেইখানে যে ল্যান্ডলর্ড ছিলেন, সে প্রপার্টির কারণে সে নিজের মাকে মেরে ফেলেছিল, এটা শোনা যায়। তো আমরা আজিউম করি যে হয়তো এটা তার মায়ের আত্মা, যাকে আমরা দেখতে পাচ্ছি, ওই জায়গাটা উনি ছাড়তে পারেননি। যাই হোক, এরপর কি হয়, ধীরে ধীরে আমি চিরকালই প্যারানর্মাল এনথুসিয়াস্ট, তো আমি খুব ডেমোনোলজি নিয়ে পড়াশোনা শুরু করি, প্রচুর সিনেমা দেখার পর আমি আস্তে আস্তে অ্যাজ আ সাবজেক্ট ওটা নিয়ে পড়তে থাকি, বক ডিমন্স। কিন্তু আর ডিমোনোলজিতে এটা বলা হয় যে আপনি যতগুলো নিয়ে পড়বেন, আপনি একটা ম্যাগনেট বা একটা চুম্বকের মতন হয়ে যাবেন, মানে আপনি ওই যাদের নিয়ে পড়ছেন সেই এন্টিটিদের, সেই সত্তাগুলোকে আপনি নিজের প্রতি অ্যাট্রাক্ট করবেন। এবং এটাই আমার সাথে হচ্ছিল। আমি রাতে যখন ঘুমোতে যেতাম, আমার মনে হতো আমার পাশে বিছানায় এসে কেউ একটা শুলো, মানে কেউ বিছানায় উঠলো, আস্তে করে একটু নড়লো, নিজেকে রিপজিশন করলো, কেউ আমার পাশে শুয়ে আছে। কিন্তু এত ভয় পেতাম, কাঠ হয়ে ভয়ে শুয়ে থাকতাম, আমি ঘুরে তাকাতামও না একবারও, খুব ভয় পেতাম আমি এটা। তো যাই হোক, এটা অনেকদিন ধরে আমার সাথে এই জিনিসটা ঘটছিল। তো তারপর কি হয়, আমি ধীরে ধীরে ডিমোনোলজি এগুলো নিয়ে পড়া একটু বন্ধ করি, কিন্তু তারপরে হয় একটা বিভৎস ঘটনা, যেটায় আমার তখন বোর্ড এক্সামস এর জাস্ট আগে আগে প্রি টেস্ট চলছিল, তো অনেক রাত অব্দি আমি এমনি পড়াশোনা করতাম। তো একদিন রাতে, ইট ওয়াজ আ উইক ডে, দেড়টা কি দুটো বাজে রাত্রির বেলা, তো আমি ঘুমোতে যাচ্ছি, পড়াশোনা করার পর লাইট নিভিয়ে ঘুমোতে যাচ্ছি। আমার বাবা মা অলরেডি ঘুমিয়ে পড়েছেন, তাদের রুম হচ্ছে অ্যাপার্টমেন্টের একদম এক্সট্রিম আর একটা এন্ডে, আর আমার রুম ইজ অন দি আদার এক্সট্রিম এন্ড। যখন ঘুমোতে যাচ্ছি হঠাৎ করে, তখন আমার ঘুম আসেনি, আমি চোখ খুলে নিচের দিকে তাকিয়ে দেখি আমার পাটা খাটে যেখানে আমার দুটো পা, তার পাশে আরেকটা তৃতীয় পা। এটা দেখে আমি ভয়ে, প্রচন্ড ভয় পেয়ে যাই, একদম প্রস্তুত ছিলাম না এটা দেখার জন্য। মানে আমার পায়ের পাশে আরেকজনের পা, একটাই পা, অনেক বড় একটা পা, মানে আমার হাইট বা আমার শরীরের গঠনের তুলনায় যার পাটা আমি দেখছি, অনেক বড় সড়ো চেহারার একজন মানুষ, যেটা দেখে মনে হচ্ছিল মানুষ বা হোয়াট এভার। এবং পাটা ছাই ছাই রঙের ছিল, সলিড ছিল না, ইট ওয়াজ মোর ট্রান্সলুসেন্ট, একটা ছায়াময় ব্যাপার ছিল পাটার মধ্যে, কিন্তু স্পষ্ট পা এটা আমি দেখতে পাচ্ছিলাম। তার মানে এটা বোঝা যায় যে যার পাটা আমার পায়ের কাছে, তার শরীরটা কিন্তু আমার পাশেই তাহলে হওয়া উচিত, মানে আমার বাঁ দিকেই কিন্তু তার থাকা উচিত, শুয়ে থাকা উচিত বিছানায়। কিন্তু রাসেল ভাই, আমি তখন চেষ্টা করি বাঁ দিকে ঘুরে তাকানোর, কিন্তু আমি নিজের মাথাটা নাড়াতে পারি না, আমার গোটা শরীর প্যারালাইজড ফিল করছিলাম আমি তখন। আমার গোটা বাঁ দিকটায় কেউ যেন একটা চেপে বসে আছে বা আমাকে ধরে রেখেছে, বিছানার সাথে আটকে রেখেছে, আমি কিছুতেই মাথাটা ঘুরিয়ে তাকাতে পারছিলাম না। অদ্ভুত একটা প্রেশার, অদ্ভুত একটা একটা স্ট্রেংথ আমাকে, যেন কারোর একটা এক্সটার্নাল স্ট্রেংথ আমাকে আটকে রেখেছে। তো যাই হোক, আমি তখন কোন রকমে ঈশ্বরের নাম নিয়ে কোন রকমে ছুটে পালাই, কিন্তু কিছুতেই পিছনে ঘুরে তাকাতে পারি না যে ওখানে কি রয়েছে বা কে রয়েছে। এবং কোন রকমে আমি বাবা মার ঘরে চলে যাই, এবং আমি আর তারপর থেকে একা শুনি না, আমার পরীক্ষার সময় ছিল, তো আমি তারপর থেকে আর একা একদমই শুনি। এবার কি হয়, আমাদের একজন ফ্যামিলি অ্যাস্ট্রোলজার আছে, তো উনি একদিন আমাদের বাড়িতে এলেন, হি ওয়াজ আ স্পিরিচুয়াল গাই, খুব আধ্যাত্মিক মানুষ। উনি বাড়িটাতে ঢুকেই বললেন যে এই বাড়িটার বাস্তু ঠিক নয়, এই বাড়িটাতে একটা অদ্ভুত নেগেটিভ এনার্জি বা একটা খারাপ কিছু আছে, তোরা যত শীঘ্রই পারিস এখান থেকে চলে যা, আর যদি নাও যাস জানি এখানে তোরা বেশি দিন থাকতে পারবি না। আমাদের খুব দুঃখ হয়, কারণ খুব শখের অ্যাপার্টমেন্ট ছিল আমাদের, খুব মনের মতো সাজিয়েছিলাম অ্যাপার্টমেন্টটা। তো যাই হোক, এরপর থেকে কি হয়, আমরা দেখতে পারি যে ওই বাড়িটাতে আমাদের সাথে কোনো কিছু ভালো হচ্ছিল না, কোনো সাকসেস আসছিল না, অদ্ভুত একটা ডিপ্রেশন, সবার খুব একটা মন মরা অ্যাটিটিউড হয়ে যাচ্ছিল বাড়িতে, ঝগড়াঝাটি হচ্ছিল, নাথিং ওয়াজ গোয়িং গুড, আমার পড়াশোনায় সেরকম মন লাগছিল না, শরীর ভালো থাকছিল না, খুব নেগেটিভ একটা অ্যাটমসফিয়ার বাড়িটাতে তৈরি হয়ে উঠেছিল। এরপর থেকে কি হয়, এই অ্যাক্টিভিটি গুলো বাড়িটায় বাড়তে থাকে, যে আমরা বাড়িতে কেউ একা থাকলে খালি ফিল হয় যে পাশের ঘরে যেন কেউ আছে, যেমন হাঁটা চলার আওয়াজ পাই, রান্নাঘরে বাসন নাড়ার আওয়াজ আসছে, কল খোলার আওয়াজ হচ্ছে, বাথরুমের দরজাটা যেন কেউ বন্ধ করে দিল, ফ্রিজ খোলার আওয়াজ হচ্ছে। এবং এটা একজনের সাথে হলে আমি বুঝতাম এটা ইলিউশন, কিন্তু বা কোন রকমের মনের ভুল, কিন্তু এটা সবার সাথে হচ্ছিল, বাড়িতে যেই একা থাকতো সেই কিন্তু এই একই জিনিস ফিল করতো। আর আমার মা খুব লজিক্যাল মানুষ, উনি কখনোই এটা প্যারানর্মাল অ্যাঙ্গেল থেকে ভাবেন না, বাট ইভেন শি ওয়াজ স্ক্যার্ড। তো যাই হোক, এরপরে আমরা খুব ভয় পেয়ে যাই, আর আমরা ভাবি যে না, ওই বাড়িটা বিক্রি করে আমরা শহরের অন্য একটা দিকে মুভ করে যাব, তো আমরা বাড়িটা তারপর সেল করে দিই। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আমি জানি না ওই বাড়িটার এখন যারা আছে তারা এটা ফিল করছেন কিনা, কারণ আমি এখন অন্য শহরে থাকি। বাট আরেকটা জিনিস হচ্ছে যে আমি এরপরে অনেক পড়াশোনা করেছিলাম এটা নিয়ে, আমি আই ট্রাই টু রিসার্চ অন দিস। আমি যেটা কনক্লুড করছি যে এক এক সময় কি হয়, একটা কোনো পার্টিকুলার আত্মা বা একটা কোনো পার্টিকুলার স্পিরিট একটা বাড়িতে বা একটা জায়গায় থাকে না, এক এক সময় এক একটা বাড়ি বা এক একটা জায়গার বাস্তু বা তার তার ডাইমেনশন, তার ডিরেকশন, জিনিসটা এমন হয় যে সেটা অনেক প্রচুর নেগেটিভ এনার্জিকে সেটা নিজের প্রতি আকর্ষিত করে, তার প্রতি অ্যাট্রাক্টেড হয় প্রচুর নেগেটিভ এনার্জি। তো সেই জন্য আমার যেন মনে হয় বাড়িটা একটা ভোর্টেক্স বা বাড়িটা একটা অদ্ভুত একটা নেগেটিভ এনার্জির হাব তৈরি হয়ে উঠেছিল, সেখানে ওই ব্রহ্মদৈত্য থাকতে পারে বা ডিমোনোলজিতে আমি যা পড়েছিলাম সেই আত্মাগুলো অ্যাট্রাক্টেড হয়ে আসতে পারে, বা ওই যে মহিলার আত্মা সে ছেড়ে যেতে পারছে না জায়গাটা, হয়তো অনেক কিছু। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, আই হোপ লিসনার্স উইল লাইক ইট। আর আমার আরো অনেক ঘটনা আছে আমার এবং আমার বন্ধুদের, ফ্যামিলি মেম্বারদের, যেটা দেশে বা বিদেশে আমি অনুভব অনেক কিছু ফিল করেছি, তো শেয়ার করব, আরো ঘটনা শেয়ার করব। অ্যান্ড আই ফিল ফিজিক্যালি আই উইল কাম টু দ্য ভূত এফএম স্টুডিও অ্যান্ড মিট ইউ গাইজ সুন। Thank you.
Boot FM. The night comes alive with Gramophone.
কেমন লাগলো পুরনো ঘটনা? শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি, সাথে আর ভূত এফএমে আমরা পুরনো বেশ কিছু ঘটনা শুনলাম যেগুলো আমাদের গত বছরের কক্সবাজার এপিসোড থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময় হয়েছিল, এবং বেশ কয়েকটা ভালো এপিসোড হয়েছিল ওই সময়, যেগুলো হচ্ছে প্রচুর প্রশংসা পেয়েছিলাম আমরা। সেখান থেকেই আবার বেছে বেছে সেরা ঘটনাগুলো আপনাদের শোনালাম। জানি না আপনাদের কেমন লেগেছে, অবশ্যই ফেসবুকে আপনারা জানাচ্ছেন, এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এস এম এসও করছেন, এবং সেখানে আপনারা জানিয়ে দিচ্ছেন যে কেমন লেগেছে আপনাদের। পজিটিভ সব কিছু তো দেখতেই পাচ্ছি, বাট ফেসবুকে পড়লে এবং ইমেলের মাধ্যমে নিশ্চয়ই আপনারা আরও ডিটেল জানাবেন যে কোনটা ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে, কোনটা ভালো কোনটা মন্দ। আজকে বেশি এস এম এস পড়তে পারলাম না, এবং আজকে আমি মানে কি বলবো যে অনেক ঘটনা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম, এবং একটা লম্বা স্টোরি পড়েছি তারপর থেকে আমি বেশ টায়ার্ড। যাই হোক, আপনারা আবারও বলবো যে আমার জন্য দোয়া করবেন, আর সেই সাথে যেখানে আছেন ঢাকায় বা ঢাকার বাইরে বা আপনার দেশের বাড়িতে আত্মীয় স্বজন ভিড়ে যেখানেই থাকুন না কেন, অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন, অনেক সুন্দর থাকুন। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা আমার পক্ষ থেকে, এবং ভূত ফোনের পক্ষ থেকে, মাসুম এবং সবার পক্ষ থেকে জানাচ্ছি ঈদের অনেক 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 শুভেচ্ছা। এবং কথা হবে আবারও আগামী শুক্রবারে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। এবং যেতে আরো একবার আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি একটু মনে করে দিতে চাই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমাদের কাছে ঘটনা পাঠিয়ে দিতে হবে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করতে হবে আপনি ঘটনা স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। কথা হবে আবার আগামী সপ্তাহে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।